This track was downloaded from fusionbd.com.
তার মানে প্রতি মাসে একই তারিখে খুন হয়?
হ্যাঁ।
আমার স্কুলের মেয়ে শুধু কেন খুন হচ্ছে?
এটাই তো সমস্যা স্যার।
কোনো সন্দেহ থাকছে না এবার তোমার সাথে। এক লোমহর্ষক সিরিয়াল কিলারের কাহিনী শুনতে
স্বাগতম, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেছে ভয় ও রহস্যের আয়োজন কুয়াশা, এবং সাথে আছে আমি শারমিন। আর প্রতিবারের মতো অনেক আগে থেকে, অর্থাৎ 11টা বাজবার প্রায় 15-20 মিনিট আগে থেকেই শুরু হয়ে গেছে শ্রোতাদের আনাগোনা ফেসবুকে এবং SMS পাঠিয়ে। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে 2221 এ অনেকে SMS পাঠিয়েছেন। শুরুতেই কয়েক SMS পরে তারপর চলে যাবো আমাদের মূল কাহিনী না, আজকে প্রথম ঘন্টা যে গল্প রয়েছে সেই গল্প শুনবো। ইরাম হাসান লিখেছে, হ্যালো আপনি, আজকে কুয়াশা খুব ভালো হবে বলে আশা করি। আমি আমার ভিলেজ আলমডাঙ্গা যাচ্ছি, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, আমি আপনাকে সেখান থেকে শুনতে পারব। ভুবন ভাই বালাম লিখেছেন, আচ্ছা এটা কি কথা লিখেছে আমি জানি না। আর অন্তুদেব লিখেছে, আপু আজ কুয়াশা শোনার জন্য দাদার ইয়ারফোন চুরি করে কুয়াশা শুনছি। চুরি করে কথাটা ঠিক না, তুমি বলতে পারতে যে দাদাকে না বলে নিয়ে এসেছি বা তার ইয়ারফোন, আমাদের এই চুরি বা না বলে বা মিথ্যা কথা বলে কিছু শোনা উচিত না, বিশেষ করে ভালো কিছু যখন শুনতে চাচ্ছ কুয়াশার মতন, সেটা পারমিশন নিয়ে শুনলেই ভালো। তো যাক, আরো লিখেছেন যারা বা লিখেছো যারা, প্লিজ অপেক্ষায় থাকো, ফিরে এসে তোমাদের SMS পড়ছি। এখন চলে যাবো আজকে প্রথম ঘন্টার কুয়াশার প্রথম গল্প শুনতে, অর্থাৎ আজকে প্রথম ঘন্টার দুটো গল্প রয়েছে, বিখ্যাত লেখকদের গল্প রয়েছে। প্রথম গল্প আছে বুদ্ধদেব বসুর দিন দুপুরে ভূত, পড়ে শোনাচ্ছে সেতু। প্লিজ সঙ্গে থাকুন আর আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে।
হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি, বালিগঞ্জে ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চরচর করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়াল, বলল,
আপনি কি ডাক্তার?
ভাবতেই পারিনি মেয়েটা আমাকে কিছু বলবে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না। কিন্তু পর মুহূর্তে মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বলল,
দেখুন আপনি কি ডাক্তার?
খুবই অবাক হলাম আমি, একটু যেন খুশিও হলাম। কি করে বুঝলে?
ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র, দেখুন আমার মার বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন?
মেয়েটি এমন ভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে, একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাপড় ভাবে বলল,
চলুন যাবেন না।
ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়ে বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই, কিন্তু কেমন দোজানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর মটর করতে করতে বেরিয়ে গেল।
যাবেন তো?
কোথায় তোমার বাড়ি?
চেতলায়, এই কাছে।
কি হয়েছে তোমার মার?
কি হয়েছে জানি না তো, বড় অসুখ।
কতদিন অসুখ?
অনেক দিন। ডাক্তারবাবু আপনি যাবেন তো?
মেয়েটির মায়ের মুখের দিকে তাকিয়ে আমার কেমন যেন মায়া হল, ভাবলাম যাই না দেখে আসি ব্যাপারটা, বললুম চলো।
ডাক্তারবাবু আপনাকে আমি তো টাকা দিতে পারবো না।
মেয়েটি আরো কি বলতে গিয়ে ঝোঁক দিলে থেমে গেল। আচ্ছা না সেজন্য ভেবো না, আমি তাড়াতাড়ি বললুম, নতুন পাস করে বেরিয়েছি, আত্মীয় বন্ধু মহলে ডাক খোঁজ পরে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই সে মাসেই খুবই খুশি। এই তো এক বন্ধুর ছেলে 99 বুঝি জ্বর হয়েছে, ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরলুম। তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো। হেঁটে রওনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাট স্কুলের দিকে। জিজ্ঞেস করলুম, তোমার মাকে কোনো ডাক্তার দেখেননি?
না, বলেন ডাক্তার দিয়ে কি হবে, এমনি আমি ভালো হব, ডাক্তার পাবো কোথায়?
তুমি কি আজ ডাক্তার খুঁজতে বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে?
না, কি আর থাকবে, এক দাদা ছিল আমার, সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলেই কাটে পড়লো, সেই থেকে আমি আর মা। বেশ তো ছিলাম আমরা, এর মধ্যে কেন অসুখ করলো মা? ডাক্তারবাবু মা কতদিনে ভালো হবেন?
আমি ডাক্তারি ধরনের হেসে বললুম, সে এখন কি করে বলি।
ডাক্তারবাবু আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন, একবারও চোখ মেলে তাকান না। দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি, যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার মার কেউ কোনো ডাক্তার দয়া করে, ওই তো সব ওষুধের দোকান, দেখুন ভেতরে পাতলুন পরা ডাক্তার বসে, আমার তো সাহস হয় না ভেতর ঢুকতে, রাস্তায় এদিক ওদিক কেবলই ঘুরছি, এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন, মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। জি জি, এটা কি বললাম, আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু আপনার দয়া আমি কোনোদিন ভুলব না। ডাক্তারবাবু আপনার হাতে কষ্ট হচ্ছে?
কিছু না, চলো। কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ঢুকতে ঢুকতে মরছে না খেয়ে, তাদের সবার উপকার করতে গেলে নিজেরই। যাই হোক, পুল থেকে নেমে জিজ্ঞেস করল, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল,
এই তো আর একটুখানি, আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতাম, কত কষ্ট হলো আপনার।
বাহ, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলি ঘুজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। কলকাতার এই অঞ্চলে কোনোদিন আর আসিনি। সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতা নয়, একেবারে পাড়াকার, পুকুর বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে এসে মেয়েটি বলল,
এইটাই আমাদের বাড়ি।
ভিতরে ঢুকে দেখলাম মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসার হয়ে শুয়ে আছেন, তার চোখ আধো ভোজা, খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে মা মা বলে ডাকল, কোনো জবাব এলো না। মেয়েটি বলল,
মা তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, যে দেখো মা এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন।
চোখ দুটো একবার পলকের জন্য খুলে আবার বুঝে এলো, একখানা হাত বুঝে একটু ওঠাবার চেষ্টা করলো, অস্ফুট একটা আওয়াজ হয়তো বেরোলো গলা দিয়ে। মেয়েটি বলল,
ডাক্তারবাবু ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন।
কিন্তু কিছু দেখবার আর ছিল না, আর একটু পরেই না অবিশ্বাস শুরু হবে। তবু আমরা সবসময় একবার শেষ চেষ্টা করি। তাড়াতাড়ি বলল, তুমি একটু বসো আমি আসছি। মেয়েটি বলল,
ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো, আমার মা ভালো হবেন তো?
আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, বলে বাইরে বেরিয়ে গেলাম। ফেরার সময় রাস্তাটা বোধ হয় কিছু গোলমাল হয়েছিল, একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালাম। রোদ্দুরে ছোটাছুটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বার্থের কথা ভাববার সময় তখন নয়। ভিতরে ঢুকতে ঠিক যেন পাশ হচ্ছিল না, কে জানে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলাম, কিন্তু ঝুঁকে স্তম্ভিত হয়ে গেলাম। তবে কি আমি ভুল বাড়িতে এলাম? না, ওই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, ওই দুটো সুপারি গাছ। দেড় ঘন্টা আগে এই ঘরটাতে তো এসেছিলাম মেয়েটির সঙ্গে, কিন্তু মেয়েটি কোথায়, তার মুমূর্ষ মাই বা কোথায় গেল? ঘরের জিনিসপত্র কমই ছিল, কিন্তু সে কটাও দেখছি না। তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল, আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরে কিছু জিনিসপত্র ছিল, একটা লণ্ঠন, দু একটা থালা বাটি, সেগুলো কোথায়? আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালাম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে, আমার ইনজেকশন সব ঠিক আছে, নাকি আমি পথ ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি? অবাক হয়ে তাকিয়ে আছি, মাথার উপর যে আগুন ঝরছে সে খেয়ালও নেই, চারিদিক ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি চাঁদ পড়া একটি আধবয়সী লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউই ছিল না, লোকটা যেন হঠাৎ মাটি ফুরে উঠে এলো। তার দিকে তাকাতেই সে বলল,
কে মশাই, বাড়ি গেলা কিনবেন নাকি?
আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উলটিয়ে বলল,
হ্যাঁ আইন কত আমারই, কপালে দুর্ভোগ থাকে, খঞ্জাবি কে বলুন, কোথাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখেও দেখেনি মশাই, সংসারে কেউ কোনোখানে নেই, আইনের পেটে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়লো আমারই ঘাড়ে, আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ, পিসে টেসলেন 30 বছরে, 20 বছরের ছেলেটা জেলে পড়লো কাটা, পিসি তখন শঙ্কে গেলেন, ভাবলুম ভালোই হলো, একটা মেয়ে ছিল।
হঠাৎ থেমে গিয়ে লোকটি অন্যরকম সুরে বলল,
ওসব কথায় কান দেবেন না মশাই, একদমই বাজে কথা।
আমি কথা বলার জন্য হা করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোবার আগেই লোকটি বলে চলল,
ওই তো 11 বছরের মেয়ে, তা মাটা যেদিন অক্কা পেল পরের দিন ও দিব্যি কলিকার থেকে ঝুলে পড়ল, একখানাই শাড়ি ছিল পরনে, সেটা নিয়েই কর্মসারিত, ঠিক যেপো মেয়ে মশাই, থাকলে আমার একটা বিয়ে দিয়ে দিয়ে দিত, বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলে যেত, তা লোকে যা বলে সবই বাজে কথা মশাই, হ্যাঁ ভূত না হাত, আপনি তো এডুকেটেড লোক, আপনি বলে অন্য সব কথায় কি কান দিতে আছে নাকি কানে নিতে আছে, নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা, আচ্ছা হরি ধরে যা শুয়ে দেবেন, যা জলের দরে পাচ্ছেন মশাই, জমিটুকু তো রইলই, আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করবেন।
আমি ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলাম, কতদিনের কথা এটা?
কোনটা এই পিসে? তা 2 বছর হবে, পিসের জন্য কোনো ভাবনা ছিল না মশাই, মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না, এদিকে ট্যাক্স তো গুনতে হচ্ছে আমাকে, কি বিপদে পড়ছি বলুন, গিলতেও পারি না উগ্রতেও পারি না, আমি গরিব মানুষ, আমার উপরে এই জুলুম কেন, থাকি কাঁচড়া পাড়ায়, রোজ এসে যে তদবির করবো তার তো কোনো উপায় নেই, আপনি নিন না বাড়িটা কিনে, আচ্ছা কি দেবেন আপনি বলুন, বলুন না।
বন্ধুরা, আমরা একবার ফিরে এলাম এবং একটু আগে শুনছিলাম বুদ্ধদেব বসুর লেখা গল্প বিন্দুপুরে ভূত, এটা খুব চমৎকার করে পড়ে শুনিয়েছে সেতু। আর জানিয়ে দেবো, শাউট আউট লাউড টু অল মিউজিক লাভার্স, বন্ধু গ্যারেজ ইজ গোয়িং টু অর্গানাইজ দ্য রিটার্ন অফ ভাইকিংস, আ লং অ্যাওয়েটেড কামব্যাক শো অফ ভাইকিংস, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস দেন জাস্ট গো টু www.bondhugaraj.club অ্যান্ড সাইন আপ টু বি আ মেম্বার অফ Garage. You will find the details inside the group once you are a member of the group. Tickets are limited, so hurry up. জানিয়ে দিলাম খুব চমৎকার খবর। আর চলে যাবো পরের গল্পে, সেটাও পড়ে শোনাবে সেতু, এবং সেটা হচ্ছে বনফুলের লেখা অবর্তমান। বনফুলের আরেকটা নাম আছে সম্ভবত বলাই চাঁদ, বা হ্যাঁ আমার যতটুকু মনে পড়ছে। এনিওয়েজ, খুব চমৎকার গল্প এটিও, প্লিজ শুনতে থাকুন, আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার। আর দেশামিন আছি আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি শুনছেন এপিসোড রেডিও এফএম 89.2।
সমস্তটা দিন বন্দুক কাঁধে করে একটা চখার পেছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যারা কখনো এই কাজ করেননি তারা বুঝতে পারবেন না হয়তো যে ব্যাপারটা ঠিক কি জানলো। ধুধু করছে বিরাট বালির জল, মাঝে মাঝে ঝাউ গাছের ঝোপ, এক ধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে, চারদিকে জনমানবের কোনো চিহ্নই নেই, হু হু করে তীক্ষ্ণ হাওয়া বুঝে একটা। কহলগায়ের খেয়া ঘাটে গঙ্গা পেরিয়ে প্রায় ক্রমশ দুই বালির চড়া ভেঙে আমি এই পারিপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম সকালবেলা। সমস্ত দিন বন্দুক কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি, বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছি, খেয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসেছি তা খেয়াল ছিল না। তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন হাঁটছি, অবিশ্রান্ত হেঁটেই চলেছি। চতুর চখাটা কিছুতেই আমার বন্দুকের মধ্যে আসছে না, ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে। আমি অঞ্চলে আগন্তুক, এসেছি ছুটিতে, বন্ধুর বাড়িতে বেড়াতে। আমি নেশাখোর, একটি একটি নয় তিনটি নেশা আছে আমার, ভ্রমণ, সঙ্গীত এবং শিকার। এখানে এসে যেই শুনলাম খেয়াঘাট পেরিয়ে কিছু দূর গেলেই গঙ্গায় পাখি পাওয়া যাবে, লোভ সামলাতে পারলাম না, বন্দুক কাঁধে করে বেরিয়ে পড়লাম। লোভ শুনে মনে করবেন না যে আমি মাংস খাওয়ার লোভে পাখি মারতে বেরিয়েছি, তা নয়, আমি নিরামিষী, আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট। খেয়াঘাট পেরিয়ে সকালে চলে এসে প্রথম যখন পৌঁছালাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে, কোথায় পাখি? ধুধু করছে বালির জল, আর কোথাও কিচ্ছু নেই। গঙ্গার বুকে দু একটা উড়ন্ত মাছরাঙা ছাড়া পাখি কোথায়? বন্দুক কাঁধে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় একটা পাখির ডাক কানে এলো। কয় চন্দ্রবিন্দু আকার আর অয় চন্দ্রবিন্দু আকার দিয়ে যে শব্দটা হয়, চখার শব্দটা ঠিক সেরকম নয়, তবে অনেকটা কাছাকাছি বটে। গা আ শুনেই বুঝলাম চখা আছে কোথাও কাছাপিঠে। একটু সামনে গিয়ে দেখি, হ্যাঁ ঠিক চখাই বটে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটু দেখে। চখারা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, বুঝলাম দম্পতির একটিকে কোনো শিকারী আগেই শেষ করে গেছেন। এইটির ভব যন্ত্রণা আমাকে ঘোচাতে হবে, সাবধানে এগুতে লাগলাম। কা আ চখা উড়ে গেল, উড়বে জানতাম, চখা মারা সহজ নয়। দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ, বেশ খানিকক্ষণ ঘুরপাক খেয়ে আবার সাবধানে এগোতে লাগলাম। কাছাকাছি এসেছি, বন্দুকটি বাগিয়ে বসতে যাব আর অমনি কা আ উড়ে গেল। বিরক্ত হলে চলবে না, চখা শিকার করতে হলে ধৈর্য চাই। এবার চখাটা একটু কাছেই বসলো, আমিও বসলাম, উপর্যুপরি তারা করা ঠিক নয়, একটু বসুক। একটু পরে উঠলাম, আবার আবার ধীরে ধীরে এগুতে লাগলাম, কিন্তু উল্টো দিকে। পাখিটা মনে করুক যে আমি তার আশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, কিছু দূর গিয়ে ওধার দিয়ে ঘুরে তারপর বিপরীত দিক দিয়ে কাছে আসা যাবে। বেশ কিছু দূর ঘুরতে হলো, প্রায় মাইল খানেক, ঘুরি মেরে মেরে খুব কাছে এসে পড়লাম। কিন্তু তাক করে ঘোড়াটি যেই টিপতে যাব আর অমনি কা আ ফের উঠল, উঠতেই লাগলো অনেকক্ষণ ধরে, কিছুতেই আর বসে না। অনেকক্ষণ পর বসলো যদি, কিন্তু এমন একটা বেখাপ্পা জায়গায় বসলো যে সেখানে যাওয়া মুশকিল। যাওয়া যায় কিন্তু গেলেই দেখতে পাবে। আমার কেমন রোগ চড়ে গেল, মারতেই হবে পাখিটাকে। সোজা এগিয়ে চললাম, আমি ভেবেছিলাম একটু এগুলোই উঠবে, কিন্তু উঠল না। যতক্ষণ না কাছাকাছি হলাম ঠায় বসে রইল। মনে হলো অসম্ভব বুঝি সম্ভব হয়, কিন্তু যেই বন্দুকটিকে তুলেছি আর অমনি আবার উড়ে গেল। এবারও এমন জায়গায় বসলো যার কাছে পিঠে কোনো আড়াল আবদাল কিছুই নাই, চতুর্দিকেই ফাঁকা, কিছুতেই বন্দুকের নাগালের মধ্যে পাওয়া যাবে না। বাধ্য হয়ে সোজা গিয়ে উড়িয়ে দিতে হলো। একটা ঝাউবনের আড়ালে আড়ালে গিয়ে খুব কাছাকাছিও আসতে পারলাম, এত কাছাকাছি যে তার পালকগুলো পর্যন্ত দেখা যেতে লাগলো। ফায়ার করলাম, লাগলো না। ঝোপে ঝোপে যা দু একটা ছোট পাখি ছিল তারাও উড়ল, মাছরাঙাগুলো চেঁচাতে শুরু করে দিল। সমস্ত ব্যাপারটা থিতুতে আধ ঘন্টার উপর লাগলো। নদীর ঠিক বাঁকের মুখটাতে বসলো আবার চখাটা, আমি বসেছিলাম একটা বালির ঢিবির উপর, মুশকিল হলো উঠে দাঁড়ালেই দেখতে পাবো। উঠলাম না, শুয়ে পড়ে গিরগিটির মতো বুকে হেঁটে হেঁটে এগোতে লাগলাম। কিন্তু কিছু দূর গেছি আর অমনি কা আ, আমার মাথাটাই দেখা গেল না, বালির স্তর দিয়ে কোন রকম স্পন্দন গিয়ে পৌঁছলো তার কাছে, তা বলতে পারছি না। উঠে দাঁড়ালাম, রোগ আরো চড়ল। হঠাৎ নজরে পড়লো সূর্য অস্ত যাচ্ছে, নদীর জল রাঙা রাঙা, পাখিটা ওপারে চড়ে গিয়ে বসেছে। সমস্ত দিন আমি ওকে বিশ্রাম দিইনি, ও আমাকে দেয়নি, এখন দুজনে দুপারে চুপ করে রইলাম। সূর্য ডুবে গেল, অস্তমান সূর্য কিরণে গঙ্গার জলটা যত জ্বলন্ত লাল দেখাচ্ছিল সূর্যের ডুবে যাওয়াতে ততটা আর রইল না। আসন্ন সন্ধ্যার অন্ধকারে স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিক, সমস্ত অন্তরেও কেমন যেন একটা বিষণ্ন বৈরাগ্য জেগে উঠতে লাগলো ধীরে ধীরে। পুরবী রাগিনী যেন মুক্ত হয়ে উঠল আকাশে বাতাসে নদী তরঙ্গে। হঠাৎ মনে পড়ল বাড়ি ফিরতেই হবে, কত রাত হয়েছে জানি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি গঙ্গার চরচরে, রাস্তা হারিয়ে ফেলেছি। মধ্য গগনে পূর্ণিমার চাঁদ চতুর্দিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম একটা উঁচু জায়গায়, অনেকক্ষণ চুপ করেই বসে রইলাম। এমন একা জীবনে আর কখনোই পড়িনি, প্রথম প্রথম একটু ভয় করছিল যদিও, কিন্তু খানিকক্ষণ পর ভয়ের বদলে মোহ এসে আমার সমস্ত প্রাণ মন সত্তা অধিকার করে বসল। আমি মুগ্ধ হয়ে বসে রইলাম, মুগ্ধ হয়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য দেখতে লাগলাম। মনে হলো কত জায়গায় কতভাবে ঘুরেছি, প্রকৃতির এমন রূপ তো আর কখনো চোখে পড়েনি আমার। রূপ নিশ্চয়ই ছিল, আমার চোখে পড়েনি। নিজেকে কেমন যেন বঞ্চিত মনে হতে লাগলো। তারপর সহসা মনে হলো আজীবন সব দিক দিয়েই আমি বঞ্চিত, জীবনে কোনো সাপ্তাহিক কি পুরোপুরি পূর্ণ হয়েছে। জীবনের তিনটি শখ ছিল, ভ্রমণ, সঙ্গীত আর শিকার। ভ্রমণ করেছি বটে, ট্রেনে স্টিমারে চেপে এখানে ওখানে গেছি, কিন্তু তাকে কি আর ভ্রমণ বলে। হিমালয়ের উচ্চ চূড়ায়, সাহারায় দিগন্ত প্রসারিত অনিশ্চয়তায়, ঝাঞ্ঝা ক্ষুদ্ধ সমুদ্রের তরঙ্গে, হিমশীতল মেরু প্রদেশের ভাসমান তুষার পর্বত শৃঙ্গে যদি ভ্রমণ না করতে পারলাম তাহলে আর কি বা হল। সঙ্গীতেও ব্যর্থকাম হয়েছি, সারে গামা সেধেছে বটে, কিন্তু সঙ্গীতের আসল রূপটি আলেয়ার মতো চিরকালই এড়িয়ে গেছে আমাকে। সেদিন অত চেষ্টা করেও বাগেশ্রীর করুণ গম্ভীর রূপটি কিছুতেই ফুটিয়ে তুলতে পারলাম না সেতারে। ঠিক ঘাটে ঠিক ভাবে আঙুল পড়েছিল, কিন্তু সেই সুরটি ফুটল না। যাতে আত্মসম্মানী গম্ভীর ব্যক্তির নির্জন রোদনের অবাঙ্গময় বেদন মূর্ত হয়, শিকারী বা এমন কি করেছে জীবনে, সিংহ হাতি বাঘ গন্ডা কিছুই তো মারিনি, মেরেছি পাখি আর হরিণ, আজ তো সামান্য একটা চখার কাছেও হার মানতে হলো। চমকে উঠলাম, ঠিক মাথার উপরে চখাটা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। পাখিরা সাধারণত রাত্রে তো ওড়ে না, হয়তো ভয় পেয়েছে কোন রকমে। উৎসুক হয়ে চেয়ে রইলাম, আরো খানিকটা নেমে এলো, হঠাৎ বন্দুকটা তুলে ফায়ার করে দিলাম। লেগেছে ঠিক, পাখিটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়লো মাঝ গঙ্গায়। উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম, দেখলাম ভেসে যাচ্ছে। যাক, জীবনে যা বারবার হয়েছে এবারও তাই হলো, পেয়েও পেলাম না। সত্যি জীবনে কখনো কিছুই পাইনি, নাগালের মধ্যে এসেও সবই ফসকে যাচ্ছে। চুপ করে বসেছিলাম, চতুর্দিকে ধুধু করছে বালি, গঙ্গার গুলুধ্বনি অস্পষ্ট ভাবে শোনা যাচ্ছে, জ্যোৎস্নায় ফিনিক ফুটছে, শিকার চখা বন্দুক সমস্ত দিনের শ্রান্তি কোনো কিছুর কথাই মনে হচ্ছিল না তখন। একটা নীরব সুরের সাগরে ধীরে ধীরে ভেসে চলেছিলাম। হঠাৎ চমকে উঠলাম, দীর্ঘ কায়ে রিজু দেহ এক ব্যক্তি নদী থেকে উঠে এসে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে করতে গামছা দিয়ে গা মুছতে লাগলেন। অবাক হয়ে গেলাম, কোথা থেকে এলেন, কখন বা নদীতে নামলেন, কিছুই দেখতে পাইনি। আমি একটু ইতস্তকের পর জিজ্ঞেস করলাম, আপনি কে? লোকটি এতক্ষণ আমাকে লক্ষ্যই করেননি, আমার কথায় মন্ত্রচরণ থেমে গেল। ফিরে আমার দিকে চেয়ে রইলেন ক্ষণকাল, তারপর বললেন,
আমি এখানেই থাকি, আপনি আগন্তুক, আপনি পরিচয় দিবেন।
পরিচয় দিলাম।
ও, রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি, আসুন আমার সঙ্গে, কাছে আমার রাস্তা না।
দীর্ঘকায় রিজু দেহ পুরুষে অগ্রগামী বললেন। আমি তাকে অনুসরণ করলাম, একটু দূরে গিয়ে দেখি একটি ছোট্ট কুটির। আশ্চর্য হয়ে গেলাম, সমস্ত দিন এই অঞ্চলে ঘুরে বেরিয়েছি আর এটা আবার চোখে পড়েনি। ছোট্ট কুটিরটি যেন ছবির মতন, সামনে পরিচ্ছন্ন প্রাঙ্গণ, চতুর্দিকে রজনীগন্ধার গাছ, অজস্র ফুল, অনাবিল জ্যোৎস্নায় ধরণীর অন্তর আনন্দ সহসা যেন পুষ্পায়িত হয়ে উঠেছে গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধার ঊর্ধ্বমুখী বিকাশে। মৃদু সৌরভে চতুর্দিক আচ্ছন্ন, আমিও আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি এসেই ঘরের ভিতর ঢুকেছিলেন, একটু পরে বেরিয়ে এলেন এবং শতরঞ্জি গোছের কি একটা পাততে লাগলেন।
বসুন।
বসে দেখলাম শতরঞ্জি নয়, গালিচা, খুব দামি নরম গালিচা। তিনি এক প্রান্তে এসে বসলেন। বলা বাহুল্য, আমার কৌতূহল ক্রমশই বাড়ছিল, তবে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম, তিনিও চুপ করে রইলেন। শেষে আমাকেই কথা বলতে হলো। সমস্ত দিন এই অঞ্চলে ঘুরেছি কিন্তু আপনার দেখা কেন পাইনি ভেবে আশ্চর্য লাগছে।
সবসময় কি সব জিনিস দেখা যায়?
মুখের দিকে চেয়ে ভয় হলো, চোখ দুটো জ্বলছে, মানুষের নয় যেন বাঘের চোখ।
একটা গল্প শুনুন তাহলে, রাজা রামপ্রতাপ রায়ের নাম শুনেছেন?
না।
শুনবারও কথা নয়, দুজন রামপ্রতাপ ছিল, দুজনেই জমিদার, একজন সুধর আর একজন সুরখোর।
সুরখোর?
হ্যাঁ, ওরকম সুর পাগল লোক এ অঞ্চলে আর ছিল না, যত বিখ্যাত ওস্তাদদের আড্ডা ছিল তার বাড়িতে। আমার অবশ্য সব শোনার কথা, আমার জন্ম পাঞ্জাবে, পাঞ্জাবি ওস্তাদের কাছেই গান বাজনা শিখেছি। বাংলাদেশে এসে শুনলাম রামপ্রতাপ নামে নাকি একজন গুণী জমিদার আছেন, যিনি সুরের প্রকৃত সমজদার। প্রকৃত গুণীকে কখনোই ব্যর্থ মনোরথে যেতে হয়নি তার কাছ থেকে। গাড়িতে একজনের মুখে কথায় কথায় শুনলাম, তখনই যদি তাকে ঠিকানাটা জিজ্ঞেস করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু তা না করে আমি সপ্তাহখানেক পরে আর একজনকে জিজ্ঞেস করলাম, রাজা রামপ্রতাপ রায় কোথায় থাকেন? তিনি বলে দিলেন সুদখোর রামপ্রতাপের ঠিকানা, ডানকুনি স্টেশনে নেমে 10 ক্রোশ হাঁটলে তবে নাকি তার নাগাল পাওয়া যাবে। একদিন বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে। ডানকুনি স্টেশনে যখন নামলাম তখন বেশ রাত, সেদিনও পূর্ণিমা। স্টেশনে আরেকজনকে জিজ্ঞেস করলাম, সুদখোর রামপ্রতাপ অঞ্চলে প্রসিদ্ধ লোক, সবাই তাকে চেনে। যাকে জিজ্ঞেস করলাম সে একটা রাস্তা দেখিয়ে দিয়ে বলল, সোজা চলে যান। আমি চলতে লাগলাম, কতক্ষণ চলছিলাম তা ঠিক বলতে পারি না, খানিকক্ষণ পর দেখলাম একটা বিরাট প্রান্তরের মাঝখান দিয়ে হাঁটছি, চারদিকে কেবল মাঠ আর মাঠ, কোথাও কিচ্ছু নেই, মনে হলো যেন শেষ হলো। কিছু দূর গিয়ে হঠাৎ সামনে প্রকাণ্ড রাজবাড়িটা দেখা পেলাম, যেন মন্ত্র বলে আবির্ভূত হলো, সাদা ধপধপ করছে, মনে হলো যেন মর্মর পাথর দিয়ে তৈরি। মিনার, মিনারের গম্বুজ, সিংহদ্বার সমস্ত দেখা গেল ক্রমশ। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, তারপর এগিয়ে গেলাম। প্রকাণ্ড সিংহদ্বারের দুপাশে দেখি দুজন বিরাট আকায় দারোয়ান বসে আছে, দুজনেই নিবিষ্ট চিত্তে গোপ পাকাচ্ছে। ভিতরে ঢুকবো কিনা জিজ্ঞেস করলাম, কেউ কোনো উত্তরই দিল না, গোফি পাকাতে লাগলো। একটু ইতস্তত করে শেষে ঢুকে পড়লাম, তারা বাধাও দিল না। ভেতরে ঢুকে দেখি বিরাট ব্যাপার, বিশাল জমিদার বাড়ি জমজম করছে, প্রকাণ্ড কাছারি বাড়িতে বসে আছে সারি সারি গোমস্তারা, কেউ লিখছে, কেউ টাকা গুনছে, কেউ কেউ কানে কলম গুঁজে খাতার দিকে চেয়ে আছে, সবারই গম্ভীর মুখ। সামনে চত্বরে বসে আছে অসংখ্য পূজার সারি, সবাই কিন্তু চুপচাপ, কারোর মুখে একটু শব্দটি পর্যন্ত নেই। আমি তানপুরা ঘাড়ে করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম, কেউ আমার দিকে ফিরেও চাইল না। আমারও সাহস হলো না কাউকে কোনো কথা জিজ্ঞেস করতে, আমি ঘুরেই বেড়াতে লাগলাম। আমার মনের ইচ্ছা রাজা রামপ্রতাপকে গান শোনাবো, কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু দূরে ছোট্ট একটা বাগান রয়েছে, বাগানের মধ্যে ধবধবে সাদা মার্বেল পাথরের উঁচু চৌতারা, আর সেই চৌতারার উপরে কে একজন ধবধবে সাদা তাকিয়ে ঠেস দিয়ে প্রকাণ্ড একটা গড়গড়ায় তামাক টানছেন। গড়গড়ার কুণ্ডলী পাকানো নলের জড়িগুলো জ্যোৎস্নায় চকমক করছে। বাগানে সত্যি একটি গেট, গেটের দুধারে উর্দি চাপরাস পরা দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে, ঠিক যেন পাথরের প্রতিমূর্তি। কেমন করে জানি না আমার দৃঢ় ধারণা হলো ইনিই রাজা রামপ্রতাপ। এগিয়ে গেলাম, দারোয়ান দুজন নিঃস্পন্দন হয়ে দাঁড়িয়ে রইল, বাধা দিল না। রাজা রামপ্রতাপের কাছাকাছি এসে ঝুঁকে প্রণাম করলাম একবার। তিনি গম্ভীরভাবে মাথা নাড়লেন শুধু। আস্তে আস্তে বললাম, হুজুরকে গান শোনাবো বলে এসেছি, যদি হুকুম করেন। তিনি সোজা হয়ে উঠে বসলেন, হাতের ইঙ্গিতে আমাকেও বসতে বললেন। তারপর কখন যে আমি দরবারি কানাড়ায় আলাপ শুরু করেছি আর কতক্ষণ ধরে যে আলাপ চলছে তা আমার কিছুই মনে নেই। যখন হুশ হলো তখন দেখি এক ছড়া মুক্তোর মালা তিনি আমার গলায় পরিয়ে দিচ্ছেন। মালাটা দেখবেন, কুচিদের ভিতর ঢুকে গেলেন তিনি। পর মুহূর্তে তিনি বেরিয়ে এলেন এক ছড়া মুক্তার মালা নিয়ে। এমন সুন্দর এবং এত বড় মুক্ত আমি আর জীবনও দেখিনি। তারপর আমাকে মালা পরিয়ে দিয়ে তিনি আস্তে আস্তে উঠলেন। আমি চুপ করে বসে রইলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি কিচ্ছু মনে নেই। সকালে যখন ঘুম ভাঙ তখন দেখি রাজবাড়ি কাছারি চৌতারা লোকজন কোথাও কিচ্ছু নেই, ফাঁকা মাঠের মাঝখানে আমি একা শুয়ে ঘুমাচ্ছি। একা কিরকম? সবিস্ময়ে প্রশ্ন করলাম। হ্যাঁ, ফাঁকা মাঠের মাঝখানে একা, কেউ নেই। পরে খোঁজ নিয়ে জানলাম গুণী রাজা রামপ্রতাপ অনেকদিন আগেই মারা গেছেন, বেঁচে আছে সেই সুৎখোর বেলা। তার বাড়ির পথ সবাই আমাকে বলে দিয়েছিল, কিন্তু আমার মনের একান্ত ইচ্ছে ছিল গুণী রামপ্রতাপকে গান শোনাবার। তাই তিনি মাঠের মাঝখানে আমাকে দেখা দিয়ে আমার গান শুনে বকশিশ দিয়ে গেলেন। কিছুক্ষণ দুজনে চুপ করে রইলাম, কতক্ষণ তা মনে নেই। হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন, গান শুনবেন যদি আপনার অসুবিধা না হয়? অসুবিধে আবার কি, সুরের সাধনা করবার জন্যই আমি নির্জন বাস করছি। আবার উঠে গেলেন, কুচিরের ভেতর থেকে একটা বিরাট তানপুরা বার করে বললেন, বাগেশ্রী আলাপ করি শুনুন। শুরু হয়ে গেল বাগেশ্রী। ওরকম বাগেশ্রীর আলাপ আমি কখনোই শুনিনি, যা নিজে আমি কখনো আয়ত্ত করতে পারিনি, কিন্তু আয়ত্ত করতে চেয়েছিলাম তাই যেন শুনলাম আজ। কতক্ষণ শুনছিলাম মনে নেই। কখন ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না। ঘুম ভাঙল যখন তখন দেখি আমি সেই ধুধু বালির চড়ার এক পাশে শুয়ে আছি, কোথাও কেউ নেই। উঠে বসলাম, উঠতেই নজরে পড়লো চখাটা চড়ে বেড়াচ্ছে, মরেনি। এই গল্পটা আমরা তিন বন্ধু শুনছিলাম এই ভদ্রলোকের কাছ থেকে। শিকার উপলক্ষে আমরা এই অঞ্চলে এসে সন্ধ্যাবেলায় এই ডাকবাংলায় আশ্রয় নিয়েছি। পাশের ঘরের ভদ্রলোক ছিলেন, আলাপ হলে আমরা শিকারি শুনে তিনি নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার গল্পটি আমাদের বললেন। অদ্ভুত অভিজ্ঞতাই বটে। আমরা জিজ্ঞেস করলাম তারপর? তিনি বললেন, তারপর আর কিছুই নেই, রাত হয়েছে, এবার শুতে যান। আপনাদের তো আবার খুব ভোরেই উঠতে হবে, আমারও ঘুম পাচ্ছে। এই বলে তিনি আস্তে আস্তে উঠে নিজের ঘরে প্রবেশ করলেন। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর হঠাৎ আমার কৌতূহল হলো, কোন অঞ্চলের গঙ্গার চরে এই কাণ্ড ঘটেছিল জানতে পারলে আমরাও একবার জায়গাটা দেখে আসতাম। জিজ্ঞেস করবার জন্যই পাশের ঘরে ঢুকে দেখি ঘরে কেউ নেই। চতুর্দিকে দেখলাম কেউই নেই। ডাকবাংলার চাপরাশিটাকে জাগিয়ে প্রশ্ন করলাম, পাশের ঘরে যে ভদ্রলোক ছিলেন তিনি কোথাকার লোক? চাপরাশি উত্তর দিল,
পাশের ঘরে তো কোনো লোক নেই, গত দুই সপ্তাহের মধ্যে এখানে আর কেউ আসি নাই। এই ডাকবাংলায় কেহ বড় একটা আসতে চায় না।
বলেই সে অদ্ভুত একটা হাসি হাসল।
আমরা এতক্ষণ শুনছিলাম বনফুলের লেখা গল্প অবর্তমান,
যেটা পড়াশোনা ছেলে সেতু ছোট্ট একটা বিরতি নেবো, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আর শাউট আউট লাভ টু অল মিউজিক লাভার্স, বন্ধু গ্যারাজ ইজ গোয়িং টু অর্গানাইজ দ্য রিটার্নস অফ ভাইকিংস, a long awaited comeback show of Vikings, and if you want to be a part of this, then just go to www.bundhugaraj.club and sign up to be a member of Garage. You will find the details inside the group once you are a member of the group. Tickets are limited, so hurry up. janiye dilam ar ekhon janiye debo je amake likhe pathabar thikana hocche 2221 Phirbo Chhotta Ekta Birodhir Por orthat rat 12 ta khoborer por, please shonge thakun. সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশার রাতে, সাথে আছি শারমিন আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। সময় হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত সময়ের, অর্থাৎ দ্বিতীয় ঘন্টার, কুয়াশার দ্বিতীয় ঘন্টায় কুয়াশার মূল কাহিনী থাকে যার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। যদিও শরীফ বড়ুয়া লিখে পাঠিয়েছে, শরীফ বড়ুরা থেকে লিখে পাঠিয়েছে কেমন আছেন, প্রথম ঘন্টার স্টোরি অসম হয়েছে শারমিন আপু, আমি স্টোরি পাঠাতে চাই কিন্তু আমার কোনো ইমেল আইডি নাই, কি করব। একটা ইমেল আইডি খুলতে তো বেশি সময় লাগে না, খুলে ফেলুন, দুই মিনিটও লাগবে না খুলতে, দুই মিনিট না পাঁচ মিনিটও লাগবে না। আপনি আমরা দুই বোন কুয়াশা শুনছি, আমার বোন তাবাসুম তোমাকে শুনছে, অনেক ধন্যবাদ তোমাদের দুই বোনকে। কৃষ্ণা লিখেছে গাজীপুর থেকে, কালকে এক্সামের প্রিপারেশন একেবারেই নেই তবুও শুনছি, অনেক ধন্যবাদ। আর কৃষ্ণা আমি জানি না তোমার মোবাইলে কোনো সমস্যা হয়েছে কিনা, একই এসএমএস কিন্তু বহুবার এসে গেছে, যার ফলে হচ্ছে কি আমার খুব সময় নিতে হচ্ছে অন্যদের এসএমএস পড়বার জন্য, তাতে কিন্তু কুয়াশার মূল কাহিনী শুনতে শুরু করতে দেরি হয়ে যাবে, সেটাতে কিন্তু তোমাদেরই লস হবে। জসিম লিখেছে আজে আপু মানে কি, আজে আপু আপুটা আপু মানে তো আপুই, আর আজে মানে হচ্ছে রেডিও জকি, আর যেটাকে বাংলা আমরা কথা বন্ধু বলি। মাহফুজ লিখেছে মতিঝিল থেকে, আপু তোমরা মাসুদ জানাকে নিয়ে গল্প বানাবে কি, দেখা যাক, অনেক রকম পরিকল্পনা আছে, তো সেগুলো সবই শুনতে হলে কুয়াশার সঙ্গে নিয়মিত থাকতে হবে। তো ঠিক আছে, আমরা চলে যাব এখন মূল কাহিনীতে। আজকের মূল কাহিনীর নামটা আগেই বলে দিচ্ছি, সিরিয়াল কিলার আজকেরটার নাম, এটার মূল গল্প বা মূল কাহিনী হচ্ছে আমার অর্থাৎ গাজী শারমিন আহমেদের, আর নাট্যরূপ দিয়েছেন মশিউর রহমান শান্ত, এবং নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন শেগুস্তা আবেদ শাড়ি, আর সাউন্ডে ছিলেন খালেদ, এবং যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেই নামগুলো আগে আমরা শুনি, তারপরে ফিরে এসে বলছি। তো ঠিক আছে, এখন শুনো প্রথম পর্ব, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গেই থাকবেন প্লিজ। মাসে পরপর তিনটি খুন হয়ে গেল, যারা খুন হয়েছে তারা সবাই একই স্কুলের ছাত্রী, কিন্তু ক্লাস ভিন্ন, একজন ক্লাস নাইন আর বাকি দুজন ক্লাস টেনের ছাত্রী। তাদের পরিবারের মানুষগুলো সহজ সরল, মফস্বলের সাধারণ পরিবারগুলো যেমন হয় আর কি, মফস্বলের মতো জায়গায় এরকম খুন খুব একটা সহজ বিষয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে খুন হচ্ছে একই স্কুলের মেয়েরা। এই অঞ্চলের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়টি হচ্ছে এই রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়, আর এই একমাত্র বালিকা বিদ্যালয়ের মেয়েরাই কোনো কারণ ছাড়া একের পর এক নিহত হচ্ছে। কেউ কোনো প্রমাণ কিংবা কোনো কারণ কিছু বের করতে পারছে না। এলাকায় গুজব চলছে ভূত প্রেতের উপদ্রব বেড়েছে, তারাই মেয়েদের মেরে ফেলছে। আসলে কি ভূত প্রেত না, এরকম কোনো যুক্তি একেবারেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। এখানকার স্থানের ওসিও ব্যাপারটা মেনে নিতে পারছেন না, আর ঠিক তেমনি মেনে নিতে পারছে না রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। তিনি থানায় এই ব্যাপারে কথা বলছেন ওসি সাহেবের সাথে। মনিরুল ইসলাম এই এলাকায় নতুন, এখানকার স্কুলের প্রধান শিক্ষক হলেও তার বয়স খুব একটা বেশি না, মাত্র 35 বছর বয়সী প্রধান শিক্ষক হয়ে গেছেন তিনি।
ওসি সাহেব, আমার স্কুলের একটার পর একটা মেয়ে খুন হচ্ছে, অথচ আপনারা কিচ্ছু করতে পারছেন না।
মাস্টার সাহেব, ব্যাপারটা আপনাকে বুঝাতে পারবো না, তদন্ত চলছে, আমরা চেষ্টা করছি, আশা করি খুব দ্রুতই কিছু একটা সমাধান হবে।
কুসংস্কার দিয়ে ভরা এলাকা, মেয়েরা এখন স্কুলে আসতে পর্যন্ত ভয় পাচ্ছে, পুরো এলাকায় সব মানুষের ধারণা সবকিছুর পেছনে ভূত প্রেত দায়ী, অদ্ভুত সব কথাবার্তা চলছে, আর আপনি বলছেন তদন্ত চলছে। এই তদন্ত ছাড়া আর কি ভা করতে পারবেন আপনারা?
আমরা চেষ্টা করছি, আমরা চাইলেই সবকিছু এত দ্রুত করতে পারি না, আমাদের একটা নিয়মের মধ্যে দিয়ে তো যেতে হয়।
হ্যাঁ তা না হয় বুঝলাম, কিন্তু আপাতত একটা ব্যবস্থা তো নিতে হবে, পরপর তিন মাসে তিন খুন, আগামী মাসে যে আরেকটা খুন হবে না তাকে জানে, আপনারা প্লিজ প্লিজ আর একটু তৎপর হন, নয়তো আমার স্কুলের দুর্নাম হতে হতে তো আমরা শেষ হয়ে যাব, আর মেয়েদের তো লেখাপড়া করতে হবে না কি? যেভাবে সবাই স্কুল আসা বন্ধ করছে, দুদিন পর তো স্কুলই বন্ধ করে দিতে হবে।
আমরা খুবই সিরিয়াসলি ব্যাপারটা দেখছি, একটু অপেক্ষা করুন মাস্টার সাহেব, সবকিছুই ঠিক হয়ে যাবে।
হ্যাঁ তাই যেন হয়।
গ্রামের পথঘাটগুলো এমনিতেই ফাঁকা, মফস্বল এলাকা হওয়াতে হাটের সময় রাস্তা একটু জমজমাট থাকে, তারপরেও এখন যে ঘটনা ঘটছে তাই হাটও যেন কেমন মৃত, লোকজনের আনাগোনাও বেশ কম, দিনের বেলাও দেখা যায় লোকজন কম যাতায়াত করছে। একটু উঠতি বয়সের মেয়েরা তো ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছে, পুরো গ্রাম জুড়ে গুজব চলছে গ্রামে পিশাচ এসেছে, তাই কিশোরী মেয়েগুলো একের পর এক খুন হচ্ছে, সবার খুনের নমুনাও আবার এক, সবাইকে খুন করা হচ্ছে অদ্ভুত কোনো উপায়ে, যে কারণে কোনো তথ্য প্রমাণ কিছুই পাওয়া যাচ্ছে না। তথ্য প্রমাণ না পেলেও একটা নমুনা পাওয়া যাচ্ছে, আর তা হচ্ছে চুল। হ্যাঁ, প্রতিটি মেয়ের মাথা থেকেই অনেকগুলো চুল কেটে নেওয়া হয়েছে, চুলের সাথে সেই খুনির কি সম্পর্ক সেটা এখনো অস্পষ্ট। তবে গ্রামের মানুষের ধারণা, মেয়েগুলোর মাথার চুল যেহেতু কাটা হচ্ছে তার মানে এটা অবশ্যই পিশাচের কাজ, পিশাচ ছাড়া চুল ছিঁড়ে নেবার কাজ কোনো মানুষ কখনোই করবে না। এই কারণেই অনেকটা ঘরবন্দি হয়ে আছে এই গ্রামের অনেক কিশোরী মেয়ে। এমনই একজন কিশোরীর নাম তন্বী, অসম্ভব মেধাবী এই মেয়ে এখন ঘরে বসে আছে, তার কারণ তার বাড়ির মানুষ এখন তাকে স্কুলে যেতেই দিচ্ছে না। ঘরে বসে বসে তন্বী যখন অনেক বেশি বিরক্ত, ঠিক তখন তার বান্ধবী মৌ আসলো তন্বীর বাসায়।
কি রে তন্বী, স্কুলে যাইতেছিস না কেন? পুরো ঘটনাই তো জানিস দোস্ত, বাসা থেকে যাইতে দিতেছ না, তুই যাইতেছিস? হ আমি তো যাইতেছি, কিন্তু গেলে কি হবে, সবকিছু কেমন যেন হয়ে গেছে, হাতে গোনা চার পাঁচজন ছাড়া কেউ ক্লাসে আসে না, সবাই বলতেছে গ্রামে পিশাচ আসছে। আচ্ছা মানে বাস্তবে কি পিশাচ টিশাচ বলে কিছু আসে নাকি?
আসে, তবে সেটা বাস্তবে না, পিশাচ আসছে এই গ্রামের মানুষগুলার মনে। তবে একটা কথা বুঝলাম না, খুন শুধু আমাদের স্কুলের মেয়েরাই কেন হইতাছে, সেটাও আবার ক্লাস নাইন আর টেনে?
তাই তো, তোর কি মনে হয় এটা হওয়ার কারণ কি?
আমার তো মনে হইতাছে কোনো পেশাদার খুনি ইচ্ছা করে কাজ করতেছে, তাদের টার্গেটই হইতাছে আমাদের স্কুলের মাইয়ারা। আমার আরো মনে হইতাছে খুন আরো হইব, যতক্ষণ পর্যন্ত খুনিকে সেটা বাইর করা না যাইব ততক্ষণ পর্যন্ত খুন হইতেই থাকবো,
কিছু তো একটা অবশ্যই করতে হবে। আচ্ছা এ ব্যাপারে কার সাথে কথা বলা যায় বলতো?
আপাতত কার লগে কথা কইতে যাস না, আগে দেখ ব্যাপারটা কি হয়। কারণ আমার যেটা ধারণা, আমার মনে হইতেছে কি কাজটা এমন একজনে করছে যারে খুনি হিসেবে কেউ কল্পনাও করতে পারবো না। পরে দেখা যাইব তুই এমন একজনের কাছে সাহায্য চাইলি, সে নিজেই খুনি।
ঠিকই কইছস, তাহলে আর কি করব?
যা করব এক লগে করব, তুই বাসায় যা, আমি বের হইতে পারলে দুজন মিলে একটা প্ল্যান করবো। এই হানকার গাধা মানুষগুলোন পিশাচ পিশাচ কইরে দিন পার করব। এদের দিয়া কিচ্ছু হইব না, যা করবার আমাদেরই করতে হইব। তন্নি এবং মৌ দুজনে মিলে কিছু একটা প্ল্যান করবে, তবে দুজনেই মাত্র ক্লাস টেনে পড়ে। আসলে কি তারা কিছু বের করতে পারবে? তারা বের করতে পারবে কিনা সেটা চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে, আসলে কি পিশাচ মেয়েগুলোকে মারছে নাকি পিশাচ রূপী কোনো মানুষের কাজ এটা? তন্নির বাসা থেকে বের হয়ে মৌ তাদের বাসায় যাবার জন্য রওনা করল। একটু দূরে একা একা হেঁটে যাবার পরেই এলাকার পাগল এক লোক এসে মৌয়ের সামনে দাঁড়ালো। হঠাৎ করে পাগলটাকে দেখে মৌ একেবারে চমকে গেল।
আশ্চর্য
ব্যাপার, সমস্যা কি আপনার?
মাইরা ফালামু, সব বাইরে মাইরা ফালামু।
দেখে আমি কিন্তু চিৎকার করবো,
মাইরা ফালামু, তরেও মাইরা ফালামু, সবাই রে মাইরা ফালামু।
কি হচ্ছে এদিকে, কি হচ্ছে?
দেখুন এই পাগল আমাকে যেতে দিতেছে না, আমার পথ আটকায় রাখছে।
তুমি হ্যাঁ পথাও, ফাজিল কোথাকার, একটা মেয়ে পেলেই ভয় দেখাতে ইচ্ছে করে না?
যাইতেছি গা, তয় ছাড়ুম না, কাউরে ছাড়ুম না, সব বাইরে মাইরে হালামু।
এই তুমি এদিকে কি করছিলে, আর এই পাগল তোমাকে পেলো কিভাবে?
স্যার আমি তন্নির বাসে আসছিলাম, যেভাবে মেয়েরা ঘরের মধ্যে বন্দি হয়ে যাচ্ছে দুদিন পর তার স্কুলে কেউ যাবে না স্যার।
হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি।
স্যার আমার মনে হয় ওই পাগলটাই সবাইকে খুন করছে।
আরে না না না, আমার তা মনে হয় না, এই পাগল এত গুছিয়ে একটা মানুষকে কিভাবে খুন করবে?
এটাই তো সমস্যা স্যার, আমার মনে হচ্ছে এই পাগলই খুন করছে, সে পাগল বলে কেউ তাকে সন্দেহ করতেছে না।
আমার তো মনে হয় না, তবু কেউই সন্দেহের বাইরে না, দেখি পুলিশ কি বলে। তবে পিশাচ বলতে যে কিছু নেই, এটা তো গ্রামের মানুষের মাথা থেকে বের করতে হবে নাকি? সবাই তো পিশাচ পিশাচ করে গলা ফাটাচ্ছে। আমি তো ভাবছি অন্য একটা ব্যাপার, আমার স্কুলের মেয়ে শুধু কেন খুন হচ্ছে? আমি জয়েন করলাম মাত্র 3 মাস, আর এখনই এই অবস্থা। স্কুলের তো নাম বলতে আর কিছুই থাকবে না। যাই হোক তুমি বাসায় যাও।
আপনি কোথায় যাচ্ছেন স্যার?
আমিও বাসায় যাচ্ছি, যাও। একা একা পিছন রাস্তায় থেকো না, আর পাগলটা আবার চলে আসতে পারে, সাবধানে থেকো।
জি স্যার।
মানুষের মস্তিষ্ক বড়ই অদ্ভুত জায়গা। মস্তিষ্কের 2টি ভাগ, একটি কনশিয়াস আর একটি সাবকনশিয়াস। কনশিয়াস মাইন্ড সবকিছু মনে রাখতে পারে যা সে ঘটতে দেখে, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড এটা খুবই অদ্ভুত একটা জিনিস, কারণ মস্তিষ্কের এই অংশটুকু মানুষ নিজেও কন্ট্রোল করতে পারে না। মানুষের অবচেতন মন যেটা ভাবে সেটাই জমা হয় মানুষের মস্তিষ্কের সাবকনশিয়াস মাইন্ডে। পিশাচ কি বাস্তবই আছে? বাস্তবে থাকুক কিংবা না থাকুক, এটার কথা শুনেই একটা গ্রামের মানুষ অস্থির। ব্যাপারটা অনেকের কাছে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু অনেকের কাছেই ব্যাপারটা রহস্যময়, অনেকের কাছে আবার অনেক ভয়ের কোনো বস্তু হয়ে দাঁড়িয়েছে। কে কে ওখানে? কে শব্দ করছে? কে কে এভাবে শব্দ করছে?
মাইরা ফালামু, এখন মাইরা ফালামু।
কে কথা বলছে? এই কে কে?
চুপ, একদম চুপ, কথা বলবি না।
আপনি দড়ি নিয়ে এখানে কেন আসছেন? এই দেখুন কিন্তু আমি কিন্তু চিৎকার করবো, খবরদার খবরদার কাছে আসবেন না।
চিল্লাইলে এক্ষুনি জবাই দিয়া দিমু, চুপ চুপ নইলে এক্ষুনি চিঠি চাই না ছিড়া দিমু।
মা
কি হয়েছে তোর? মা, কেউ যেন আমার গলায় দড়ি দিয়ে পেঁচাইতে আসছিল মা, আমাকে এক্ষুনি মেরে ফেলতে আসছিল মা, আমাকে এক্ষুনি মাইরা ফেলাইতো।
কে মাইরা ফেলাইতো?
কি বলতেছিস তুই এসব? কেউ একজন আমার গলায় দড়ি পেঁচাতে এসছিল মা। আমার মনে হয় ওই বিশ্বাসটা মা,
তুই স্বপ্ন দেখছিস, এখানে পিসাই আসবে কোথেকা?
খুব ভয় লাগতেছে মা, খুব ভয় লাগতেছে।
মানে সবাই সারাদিন শুধু পিসাস নিয়ে ভাবতেছিস দেখাই এরকম হইতেছে? মাথা থেকে এসব চিন্তা বাদ দে, বুঝছিস? বাদ দে, মূর্খদের এলাকায় থাকতে থাকতে তোর মাথাতেও এসব ঢুকে গেছে। সহ্য, স্বপ্ন দেখে কিভাবে ভয় পায়, পাগলি কথা কাজ।
এগুলো কি স্বপ্ন দেখলাম মা? এটা যে স্বপ্ন ছিল সেটাই তো আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে। মনে হচ্ছিল যে সত্যি আমাকে মেরে ফেলতেছে।
এইগুলা নিয়ে আর ভাবিস না মা, শোন, এগুলা নিয়ে ভাবিস বলেই তো এরকম হয়, বল। এখন এখন একটু ঘুমানোর চেষ্টা কর।
তাইলে তুমি আমার সাথে ঘুমাও না মা।
আচ্ছা ঠিক আছে, এখন তুই নিশ্চিন্ত হইয়া ঘুমা, আয় আমার কাছে আয়।
স্বপ্ন দেখে অনেকটাই ভড়কে গেল মৌ। পরের দিন আবার গেল তার সবচাইতে কাছের বন্ধু তনির বাসায়। তনি বাসাতেই ছিল, এখনো সে বাসাতেই বন্দি বলা যায়। তবে সে বাসার মানুষদের বোঝাতে সক্ষম হয়েছে যে বাসায় বসে থাকা কোনো সমাধান না, তাই কাল থেকেই সে আবার স্কুলে যাবে। মৌয়ের কথা শুনে অনেকটা হেসেই দিল তনি। যেখানে বাস্তবে কোনো পিশাচ নেই, সেখানে পিশাচ নিয়ে সে স্বপ্ন পর্যন্ত দেখে ফেলেছে, সেটা নিয়ে হাসি আসাটাই স্বাভাবিক না? তবে হাসিতেই সবকিছু শেষ নয়। তিনটি মেয়ে খুন হয়ে গেছে, তিনজনই স্কুলের সুন্দরী মেয়েগুলোর মধ্যে অন্যতম, খুনি এখনো ধরা ছোঁয়ার বাইরে, ব্যাপারটা মোটেও সুবিধার না। তাছাড়া মৌ আর তন্নি দুজন দেখতে হুড়পুড়িদের মতো না হলেও খুব একটা দেখতে খারাপও নয় তারা।
আই তন্নি, হাসতেছিস কেন?
তোর কথা হইনা হাসতেছি, তোর স্বপ্নের কথা মনে কইরাই আমার হাসি পাইতেছে।
ধুর, আমি খুব সিরিয়াসলি ভয় পাইছিলাম। প্রথমে তো মনে হইতেছিল সবকিছু বাস্তবে ঘটতেছে, কিন্তু পরে যখন মা আমার রুমে চলে আসলো তখন বুঝলাম যে আসলে পুরোটাই স্বপ্ন ছিল।
আরে তোর স্বপ্নের কথা বন্ধ কর, আমি যখন বাসা থেকে মুক্তি পাইছি তখন মুক্তি পাই আমি আর বসে থাকুম না, কাল স্কুলে যাই, তোর লগে বিভিন্ন বিষয় লইয়া কথা বলবো। আচ্ছা, যে তিনজন মারা গেছে এদের বাসায় কথা বলছিস?
এর মাঝে আমি গেছিলাম, কান্নাকাটি দেখতে না একদম ভাল লাগে না, তারপরেও গেলাম। তারা সবাই কনফার্ম যে এটা কোনো মানুষের কাজ না, পিশাচের কাজ।
কেন এটা পিশাচের কাজ, এ ব্যাপারে এটা কনফার্ম কেন?
কনফার্ম হবার কারণ হইতেছে প্রতিটা লাশ যখন পাওয়া গেছে তখন তাদের মাথা থেকে অনেকখানি চুল কেটে ফেলা হয়েছিল। তাদের ধারণা পিশাচই এই কাজ করছে, কারণ মানুষ খুন করলে নিশ্চয় চুল কাটতো না, তাই না?
তোর কি মনে হয় আসলে কি হইছে?
বললে তো তুই হাসবি।
হাসবো না দোস্ত, বল।
আমারও ধারণা পিশাচই মারছে।
গাধার মতো কথা বলবি না দোস্ত, ভূত পেয়ে ভাবি যাবি এগুলান বাস্তবে নাই। আমার ধারণা এটা এমন কেউ করছে যার কথা আমরা কেউ কল্পনাও করতে পারবো না। মাস্টার মাইন্ড কোন ধরনের মানুষ যার বুদ্ধি প্রচন্ড রকম তীক্ষ্ণ।
তা না হয় হইল, কিন্তু আমরা কি করতে পারি? কত যেখানে পুলিশ কোনো কিছু করতে পারতেছে না, আমরা কেমনে বের করব?
দেখ, পুলিশ কি করলো না করলো এটা পুলিশের ব্যাপার, তবে এটার মাঝে যে একটা রহস্য আছে এটা একদম কনফার্ম। তবে আমি অবশ্যই এই রহস্য বের করব।
কি বলতেছিস?
যা সত্য তাই কইতাছি, গত 3 মাসে একটা করে খুন, তার মানে যে খুনি তার টার্গেটই হচ্ছে প্রতি মাসে একটা করে মাইয়া খুন করা। তাই যদি হয় তাহলে তো এই মাসেও একটা খুন হইব।
তাহলে কি করা যায়?
কি শুধু একটা অবশ্যই করতে হইব, এটা নিয়ে তোর সাথে একদম সিক্রেট একটা মিটিং করবো, তুই কিন্তু কারোর কোনো কথা শেয়ার করিস না।
ঠিক আছে, আমি তাহলে আজ যাই, কাল দেখা হবে।
আচ্ছা ঠিক আছে।
রসুলপুর থানার ওসি চিন্তিত, তার চিন্তার কারণ প্রতিটি লাশের মেডিকেল রিপোর্ট তার হাতে এসেছে। প্রতিটি মেয়েকে হত্যা করবার আগে ধর্ষণ করা হয়েছে। মেডিকেল অফিসার আজ পুরো বিষয়টা তাকে নিশ্চিত করেছেন, তিনি এখনো সে রিপোর্ট দেখছেন। মফস্বল এলাকার একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবাই সবার পরিচিত। এদিকে এরকম ঘটনা ঘটবে সেটা কল্পনা করাও সত্যি কঠিন কাজ। উনি মেডিকেল রিপোর্ট নিয়ে অন্য কারোর সাথেই কথা বললেন না। তদন্তের স্বার্থে কিছু ব্যাপার না হয় সবার থেকে গোপনই থাকুক, তাছাড়া এই ব্যাপারটা বললেই মেয়েদের মা বাবারা আরো বেশি চিন্তিত হয়ে পড়বেন। তবে কিছু বিষয় নিয়ে উনি চেষ্টা করছেন মূল হত্যাকারীকে বের করতে। তারপর ওসি সাহেব হঠাৎ করে থানা থেকে বের হয়ে স্কুলের দিকটাতে গেলেন, উদ্দেশ্য স্কুলের হেডমাস্টারের সাথে কিছু কথা বলা। কিছু বিষয় নিয়ে আরো ভালো মতো খোঁজ খবর নেওয়া দরকার।
আরে ওসি সাহেব, কিছু পেলেন?
এখনো পাইনি। আসলে কেসগুলো সবসময় হয় একটু প্যাঁচ লাগানো, বেশি টানাটানি করলে গিট্টু লেগে যাবে, আর টানাটানি না করে ঠান্ডা মাথায় কাজ করলে প্যাঁচও খুলবে আর গিট্টুও লাগবে না।
তাই তা ঠান্ডা মাথায় কি বের করলেন শুনি? আমি তো ঠান্ডা গরম কিছুই বুঝি না, আমি শুধু চাই আমার স্কুলের মেয়েরা নিরাপদে ক্লাস করুক।
আচ্ছা একটা ব্যাপার জানা খুব দরকার।
কি ব্যাপার বলুন তো?
আচ্ছা এমন কোন ঘটনা কি ঘটেছে যে আপনার স্কুলের কোনো মেয়েকে আশেপাশে কোনো ছেলে বা কেউ উত্তপ্ত করেছে?
না তো ওসি সাহেব, আমি এখানে জয়েন করেছি মাত্র 3 মাস, তবে আমার আসার আগে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা আমার জানা নেই। কেন, এরকম কোনো তথ্য কি পেয়েছেন?
তথ্য কি পেয়েছি সেটা তো বলা যাবে না, তবে যে আলামত পেয়েছি তা থেকে আমরা কিছু না কিছু অবশ্যই বের করব। তবে যে এটার পিছনে গুটিতাল দিচ্ছে তাকে কিছুটা হলেও আমরা শনাক্ত করেছি। সত্যি যদি সে এটা করে থাকে তাহলে কি হতে যাচ্ছে ভবিষ্যতে দেখা যাবে।
যাই করুন না কেন, প্লিজ জলদি করুন, আমি চাই না আর একটা মেয়েও এরকম নৃশংস ভাবে মারা যাক।
আমরা সেটাই খেয়াল করছি।
আজকে আমরা একটা অদ্ভুত বিষয় নিয়ে গল্প শুনছি, অর্থাৎ সিরিয়াল কিলিং। সিরিয়াল কিলারটা কে এখন পর্যন্ত আমরা জানি না। আমরা সহজে দেখিনি, ছোট্ট একটি জায়গা, একটু গ্রাম মতন মফস্বল জায়গা, শহরের বাইরে, গ্রামও বলা যায় না মফস্বলও বলা যায় না, এবং সেই অঞ্চলের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে, সেটা রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আর প্রচুরতে আমরা দেখেছি এই স্কুলের পরপর 3 জন ছাত্রী, স্কুল ছাত্রী নিহত হয়েছে এবং তারা সব 9-10 ছাত্রী। এবং সেই গ্রামের দুজন ছাত্রী, ওই স্কুলের দুজন ছাত্রী তন্নি এবং মৌ, যাদেরকে আমরা এই পর্যন্ত দেখেছি, এবং একটা পর্যায়ে দেখেছি যে মৌ সে যখন বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার পথে একজন পাগলের সঙ্গে তার দেখা হয়। সে পাগলের সিরিয়াল কিলার কিনা সেটাও কোনো জানা যাচ্ছিল না। সে বারবারই বলছিল মেরে ফেলবো, সবাই রে মাইরা ফেলবো, এরকম একটা কথা বলছিল, যার ফলে রাতের বেলা বাড়ি এসে ঘুমোতে গিয়েও মৌ সেই পাগলকে
This track was downloaded from FusionBD.com.
স্বপ্ন দেখে, ভয়ের স্বপ্ন দেখে, কিন্তু যখন তাকে পাগল ভয় দেখাচ্ছিল সেই মুহূর্তে তাদের স্কুলের যে হেডমাস্টার ছিল, হেড স্যার, তিনি এসে কোনো রকম বাঁচিয়ে দিয়েছিল মৌকে। এবং মৌয়ের বন্ধু তন্নি একটু আধুনিক মনের দিক থেকে, কারণ সেই গ্রামে বা মফস্বল জায়গাটাতে, ছোট জায়গাটাতে, এলাকাটাতে অলরেডি প্রচার হয়ে গিয়েছিল যে একজন পিশাচের কাজ বা জিন ভূতের কাজ এরকম কিছু আসলে। এবং তন্নি কিন্তু সেটা বিশ্বাস করতে চায় না, তার ধারণা মানুষ এগুলি করছে, কিন্তু আসলে কি মানুষ করছে, না কি পিশাচ করছে, না ভূত করছে, না অন্য কিছু করছে, সেটা আমরা কিছুই জানি না। আমরা এর পরের পর্বে গেলে সেটা জানতে পারবো। চলুন এখন তাহলে পরের পর্বে চলে যাই, সেখানে সেখান থেকে হয়তো আমরা অনেক তথ্য কিছু পেয়ে যেতে পারি। আমার সঙ্গে যারা আছেন প্লিজ আপনারা লিখতে থাকুন, যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি শুনছেন রেডিও FM 89.2।
Thank you.
পরের দিন টনি স্কুলে গেল। অনেক দিন পর সে বাসা থেকে বের হয়েছে। আসলে ঘরে বন্দি থাকার চাইতে বোধহয় বড় কষ্টের আর কিছুই নেই। তার আজ অনেক বেশি আনন্দ লাগছে। তবে আনন্দ লাগলেও তার মাথায় বেশ বড় ধরনের একটা প্ল্যান আছে। এই স্কুলের তিনটি মেয়ের খুনিকে সে অবশ্যই বের করবে। যারা নিহত হয়েছে তারা যেহেতু এই স্কুলের, তাই খুনিও এখানকার কেউ হবে। কারণ এই স্কুলের মেয়েদের গতিবিধি লক্ষ্য না করে এখানকার কাউকে হত্যা করা খুব একটা সহজ কথা না। তবে তন্বী কিছু একটা অবশ্যই করবে। সবার মতো গাঁজা খুঁড়ে কাহিনী বিশ্বাস করবার মানুষ তন্বী না, যে একটা করে কিশোরী মেয়েকে ধরে নিয়ে পিশাচ মেরে ফেলবে। পিশাচ যদি মেরেও থাকে তাহলে সেই পিশাচকেও খুঁজে বের করবে তন্বী।
স্কুলে কতদিন পড়াইলি, কেমন লাগতেছে এখন?
আরে বউ, তুই তো জানিসই কেমনে এতদিন বাসায় দম বন্ধ করেছিলাম। তবে যাই হোক, এখন যেহেতু বাসার প্রবলেম সলভ হয়ে গেছে আমার আর কোনো টেনশন নাই। তবে আজ স্কুল ছুটির পর থাকিস, আমাদের একটা কাজ করতে হবে।
কি কাজ?
তেমন কিছু না, একটা জায়গায় যাব।
কই যাবি?
যেখানেই যাব তোরে নিয়ে আই যাব।
তা না হয় আমি গেলাম, কিন্তু যাবিটা কোথায়?
আরে সেটা যখন যাব তখন দেখবি। একটা জিনিস খেয়াল করে দেখছিস?
কি জিনিস?
এ পর্যন্ত যে কয়টা মেয়ে মারা গেল সবার মৃত্যুর তারিখ কিন্তু একই রকম।
কই, খেয়াল করি নাই তো? তাই নাকি?
তুই বাসা থেকে বাইর হয়েও খোঁজ খবর নিতে পারিস না, আর আমি বাসায় বসা বসা সব খোঁজ খবর ঠিকই রাখছি। তুই আসলে একটা গাধা।
তার মানে প্রতি মাসে একই তারিখে খুন হয়?
হ্যাঁ, আর সেই তারিখটাই হচ্ছে 13। তার মানে যে খুন করে সে 13 সংখ্যার সাথে কোনো একটা তার সম্পর্ক আছে। সেই সম্পর্ক কি তা ধরতে না পারলেও অন্য একটা ব্যাপার আমি ঠিকই ধরছি।
কি
কি ধরছস? এই মাসেও একটা খুন হবে, আর তা হবে 13 তারিখেই। আজ কয় তারিখ বলতো?
6 তারিখ।
তার মানে আর মাত্র 7 দিন, 7 দিন পরে আরেকটা খুন হবে।
কি বলিস? তুই তো একটু বেশি গোয়েন্দা মার্কা কথা বলতেছিস। তুই এত কনফার্ম কেমনে হইলি? এমন ভাবে বলতেছিস যেন ওই খুনি কিংবা পিশাচ তোর ভাই ব্রাদার। তোরে আগে থেকেই জানাই গেছে।
বুদ্ধি থাকলে এমনিতে বাই করা যায়, এর জন্য কারো ভাই ব্রাদার হওয়া লাগে না। যাই হোক, ছুটির পর যাইতাছি।
ঠিক আছে, যামুনে।
স্কুল ছুটির পর তন্বী আর মৌ বের হল। তন্বী মৌকে নিয়ে ঠিক সেই জায়গায় গেল যেখানে পর পর তিনটা লাশ পাওয়া গিয়েছিল। তন্বীর কাছে আরেকটা ব্যাপার বেশ খটকা লাগলো, আর তা হচ্ছে তিনটি লাশ পাওয়া গেছে এক জায়গা থেকে। আচ্ছা, পুলিশ কি ইচ্ছে করলে পারে না এই ব্যাপারগুলো নিয়ে একটু তদন্ত করে সবকিছু বের করে ফেলতে? মাঝে মাঝে এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম দেখলে খুবই রাগ হয় তন্বীর। তবে একটা ব্যাপার তন্বী এখনো বুঝে উঠতে পারছে না, পর পর তিনটি লাশ এক জায়গায় ফেলে যাওয়া তো কম সাহসের কাজ না। এরকম দুঃসাহস যে খুনি দেখাচ্ছে সে তো আসলেই খুব ভয়ঙ্কর। সে জায়গাটা ভালো করে দেখতে দেখতেই মোয়ের দিকে তাকিয়ে বলল,
একই জায়গায় পর পর তিনটা লাশ ফেলা যাওয়া কিন্তু সহজ কথা না। যে এই কাজটা করছে আমি নিশ্চিত সে আগেও বোধ খুন করছে।
তুই সবকিছুটা তো নিশ্চিত কিভাবে হইতেছিস বলতো?
যে তিনটা লাশ এক জায়গায় ফেলে দিতে পারে সে আরো লাশ এক জায়গায় ফেলতে অভ্যস্ত। তবে কথা সেটা না, কথা হইতেছে আমাদের গ্রামে এই ঘটনা ঘটছে, সুতরাং আমাদের গ্রামের কেউই এর পিছনে আছে। বাইরে থেকে এসে কেউ এই কাজ করবো তাও আবার পরপর তিনবার, এটা আমার বিশ্বাস হয় না।
কিন্তু আমাদের গ্রামে কে থাকবে? আমার তো মনে হয় যে পাগল প্রায় রাস্তায় ঘুরে সেই এই কাজ করছে। একদিন তার বাড়ি থেকে আসার সময় সে আমার পথ আটকাইছিল, আমারে কইতেছিল মাইরা ফলাবে। আমি তো ভয়ে অস্থির হয়ে গেছিলাম। আমার পথ আটকে একদম কি বিশ্রী অবস্থা করছিল, কপাল ভালো হেডসার চলে আসছিল সেদিন।
আমার বাসার সামনে হেডসার আসছে কেন?
আরে উনি কোথায় যেন যাচ্ছিলেন, পরে আমাকে পাগলের হাত থেকে রক্ষা করলেন।
ভালো, যাই হোক। আচ্ছা, তোর কাছে হেডসারকে কেমন লাগে?
হেডসার তো ভালো মানুষ, আমার কাছে তো ভালোই লাগে। শুধু ভালো না, অতিরিক্ত ভালো লাগে।
এই অতিরিক্ত ভালো লাগাটাই তো খারাপ। যাই হোক, আমার কিছু মানুষের উপরে সন্দেহ হইতাছে,
তার মধ্যে অনেকেই আছেন। তোর এই অতি ভালো লাগা হেডস্যারও কিন্তু আছে।
তোর তো সবকিছুতেই সন্দেহ। তুই লেখাপড়া শেষ করে গোয়েন্দা হয়ে যা। গোয়েন্দা হইলে তোরে ভালো মানাবে, বুঝলি?
গোয়েন্দা হইয়া না হই, এই তিন খুনের রহস্য তো আমি নিজে নিজে বাইক করবই।
গভীর রাত, ঘড়িতে সময় 3টা কি 3:30 মতো হবে। একজন নিশাচর বসে আছে তার ঘরে। নিশাচরের পরিচয় যথাসময়ে দেয়া হবে। সে এখন বসে বসে ভবিষ্যৎ নিয়ে ভাবছে। এরকমটা সে প্রায়ই ভাবে। প্রতি রাতেই নতুন নতুন ভাবনা তার মাথায় খেলা করে। তার মাথায় বেশ বড় রকমের কিছু পরিকল্পনা আছে, ভয়ঙ্কর কিছু পরিকল্পনা। পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারেও সে ভাবছে। আগে কিছু স্মৃতিও তার মনে পড়ছে, আর এই কারণে ঘর বাড়ি কাঁপিয়ে সে এখন হাসছে। এই হাসি আনন্দের নয়, এই হাসি ঘৃণার। এই হাসি যেন পিশাচের হাসি, মানুষরূপী কোনো পিশাচ যাদের বসবাস আমাদের সমাজে।
কেউ বাঁচতে পারবে না, কেউ না। আমি সবগুলারে এক এক করে খতম করো। যত বড় হবি তত খারাপ হবি। তোরা সব অসভ্যের দল, মানুষকে খারাপ বানাবি। কাউরে বাঁচতে দিব না। তোদের সবার দিন শেষ। এই মাসেও একজন মরবে। রোয়ান হবি, খারাপ বানাবি, সেই সুযোগ আর পাবি না। এবার মরবি কোন অক্ষর দ্বারা লিস্টে চেক করি। কোন অক্ষর দ্বারা মিলায় দেখি। মরবে কিন্তু এইবার যারে মারো তার নাম শুরু হইব মহাদিয়া। মজার অক্ষর মতে মতে মাইয়া আর মতে এখন শুধু অপেক্ষা। তোর গো সবার মরার দিনায়া পড়ছে।
পরের দিন স্কুলে ঢুকেই তনি দেখলো মৌ উঠাও। মৌয়ের ব্যাগ বেঞ্চে পড়ে আছে, কিন্তু মৌয়ের কোনো খবর নেই। মৌকে কিছুক্ষণ স্কুলের মাঠে খুঁজলো তন্নি, তারপর এই ক্লাস থেকে সেই ক্লাস, কিন্তু না, তন্নি কোথাও মৌয়ের দেখা পেল না। হঠাৎ করেই বুকটা কেমন যেন একটা ধাক্কা লাগলো তন্নির। আচ্ছা, কোথায় উধাও হলো মেয়েটা? অনেক বেশি চিন্তায় যখন তন্নি নানা রকম বিপদের কথা ভাবছে, ঠিক তখনই দেখলো মৌ হেডস্যারের রুমের ভেতর। এই স্কুলের হেডস্যার মনিরুল ইসলাম কিছু একটা বোঝাচ্ছেন মৌকে।
বুঝলি মৌ, বড় হয়েছ, অনেক কিছুই তো বোঝ। তোমাদের আমি আলাদা করে কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো সাবধানে চলবে।
জি স্যার।
আমি তোমাকে আমার সব ছাত্রী থেকে একটু আলাদা চোখে দেখি, তাই সবার ভালো মন্দির কথা ভাবলেও আমি তোমাকে আলাদা করে সাবধান করার জন্য ডাকলাম। আমার এখানকার ওসি সাহেবের সাথে নিয়মিত কথা হচ্ছে। ওনারও ধারণা যে খুন আরো হবে, তাই খবরদার, সাহস দেখিয়ে একা একা কোথাও যাবে না, ঠিক আছে?
আমি কোথায় যাবো স্যার? আমি তো তেমন কোথাও যাই না।
দেখো মৌ, আমি না জেনে শুনে কখনো কিছু বলি না। আমি নিজে দেখেছি স্কুল ছুটির পর তুমি আর তোমার বান্ধবী তন্নি মিলে বাঁশঝাড়ের ওখানে গিয়েছো।
জি স্যার, ওইখানে তো গেছিলাম, তবে আমি নিজের ইচ্ছা যাইনি, তন্নি আমাকে জোর করে নিয়ে গেছিল, তাই গেছিলাম।
বাঁশঝাড়ের ওদিকে নিয়ে তিনটা লাশ পাওয়া গেছে, তারপরও তোমরা ওখানে যাবার সাহস পাও কিভাবে? আমার তো সেটাই মাথায় আসে না। আর একান্তই যদি যেতে হয় তাহলে বড়দের সাহায্য নেবে, আমরা আছি না, আমাদেরকে নিয়ে যাবে। একা একা বেশি বুঝে কিচ্ছু করতে যাবে না, এটা খুবই খারাপ। আর আমি যতটুকু জানি তোমার বাবা মা বেশ আধুনিক, সুতরাং এরকম বাঁশঝাড়ের ওখানে গিয়ে লাশ ভূত পিশাচ এগুলো নিয়ে গবেষণা করতে যেও না। এগুলো নিয়ে গবেষণা কিংবা তদন্ত যাই করার তা পুলিশ করবে, এগুলো নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না।
জি স্যার, আপনি ঠিকই বলেছেন, আমি আর কোথাও যাব না।
ঠিক আছে, যাও ক্লাসে যাও।
মৌ হেড স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে ফিরতেই তন্নির সাথে দেখা হলো। অদ্ভুত কোনো কারণে তন্নি মৌয়ের উপর রাগ করে আছে। প্রথমে তো মৌয়ের সাথে কথা পর্যন্ত বলল না, তবে কিছুক্ষণ পর তন্নি একটু স্বাভাবিক হলে দুজনেই কথা বলা শুরু করলো।
তো কি কইল তোর মহামান্য স্যার? ভালো কিছু উপদেশ দিলেন, বললেন একা একা যেন কোথাও না যায়, বিশেষ করে ওই বাজারের ওদিকে যেন একদমই না যায়।
ওইখানটা যে গেছিলাম সেটা কেন বলতে গেছিলি?
আমি তো কিছু বলিনি স্যার, নিজেই আমাদের দেখছেন।
উনি কি আমরা দেখলো? উনি কি আমাদের ফলো করছিলেন?
ফলো করতেছিল কিনা জানি না, তবে স্যার যা বললেন তা ভালো জনে বলছেন। আর বলছেন যদি একান্তই ওখানে বা মানে অন্য কোথাও যাইতে হয় তাইলে অবশ্যই বড় কাউকে সাথে নিতে, দরকার হইলে উনাকে সাথে নিয়ে যাইতে, তবু একা না যাইতে, সেটা তিনি বারবার নিষেধ করছেন।
13 তারিখ কিন্তু সামনে চলে আসতেছে, আমার ধারণা যদি ঠিক হয় তাইলে কিন্তু আরো একটা খুন হইব। যাই হোক, ভয় পাইলে একদমই চলবো না। আমি আরেকটা কাজ করবো, তুই আমার একটু সাহায্য করবি।
কি কাজ?
13 তারিখের আগে আমি পুরো বিষয়টা ভালোভাবে ঘাটাঘাটি করব, তারপরে প্রতিদিন বাঁশঝাড়ের ওদিকে যাব আর দেখে আসব এই কাজটা কারা করে।
না ভাই, আমি এর মধ্যে নাই, একটু আগে স্যারও আমাকে সাবধান করলো আমি বাঁশঝাড়ের দিকে যাইতে পারবো না।
ও, এখন স্যার তোর বেশি আপন হইয়া গেছে তাই না?
না, ঠিক তা না রে তন্নি, আমি আসলে রিস্ক নিতে চাইতেছি না।
থাক, তো কিচ্ছু করা লাগবো না, যা করবার আমি হাই করব।
খুনি নিজেকে অনেক বেশি চালাক ভাবলেও সে কিছু ব্যাপারে তার কিছু চিহ্ন রেখে গেছে। পর পর 3টি খুন, তাও আবার প্রতি মাসে একই তারিখে, লাশ ফেলে রাখার স্থানও এক। সুতরাং সবকিছু মিলিয়ে খুনিকে বের করা অসম্ভব কিছু না। গ্রামের সাধারণ মানুষ খুনগুলোকে যাই ভাবুক না কেন, পুলিশ এখনো কনফার্ম যে এটা কোনো সিরিয়াল কিলারেরই কাজ। আর তাই যদি হয় তাহলে এই মাসেও আরেকটি খুন হবে। এইবার সময় এসেছে সব রহস্য ভেদ করে আসল খুনিকে সামনে নিয়ে আসবার। রসুলপুর থানার ওসি এখন এটা নিয়েই কথা বলছেন থানায়।
আমার মনে হয় এই ধারণাই ঠিক, খুন আরেকটা হতে পারে, আর সেটা 13 তারিখ রাতেই হবে। আমাদের অবশ্যই এখন পুরো বিষয়টা নজরে রাখতে হবে, বুঝেছ? তবে একটু অন্যভাবে।
আমরা কি প্রোগ্রামে ছড়িয়ে পড়বো স্যার?
গাধার মতো কথা বলো না তো, মফস্বলে তুমি যতই ছদ্মবেশে যাও তোমাকে সবাই চিনবেই, এখানকার তো লোকজন কম তাই সবাই সবার পরিচিত, এরকম কিচ্ছু করা যাবে না।
তাহলে কি করবো স্যার?
আমার মাথায় অন্যরকম একটা প্ল্যান আছে। একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে প্রতিটা মেয়েকেই হত্যা করার আগে ধর্ষণ করা হয়, ধর্ষণ যদি করা হয় তাহলে সেটা বাঁশঝাড়ে না, অন্য কোথাও করা হবে, সেটা কোথায় হতে পারে?
অবশ্যই তাহলে খুনির বাসায় অথবা আলাদা কোনো স্পেশাল জায়গায় স্যার।
বাসায় যদি হয় তাহলে খুনি খুব ঠান্ডা মাথায় মেয়েগুলোকে তার বাসায় নিয়ে যায়, টেনে হেসড়ে নিয়ে গেলে তো সে আরো আগেই ধরা পড়ত। আর তাই যদি হয় তাহলে বুঝে নাও, খুনি এমন কেউ যাকে মেয়েরা চিনে এবং তার কথা শুনতে বাধ্য।
এমন কে হতে পারে স্যার?
সেটাই এখন বের হবে। আমি ওই স্কুলের একটা কিশোরী মেয়েকে আমার সাহায্যের জন্য কাজে লাগাচ্ছি। মেয়েটির বুদ্ধি দেখে আমি খুব বিস্মিত হয়েছি। একই দিনে একই জায়গায় লাশ ফেলে যাওয়া থেকে শুরু করে অনেক তথ্য সে আমাকে দিয়েছে। যাই হোক, রেডি থেকো।
জি স্যার, আমরা রেডি আছি। ও স্যার, একটা কথা বলতে ভুলে গিয়েছি, ওই স্কুলের হেড স্যার কিন্তু থানায় এসেছেন। আপনার সাথে মিটিং করছিলাম তাই ওনাকে বাইরে বসিয়ে রেখেছি।
আচ্ছা ঠিক আছে, পাঠাও ওনাকে।
সালাম আলাইকুম ওসি সাহেব, কেমন আছেন?
ভালো, আপনি কেমন আছেন?
কিছু বের করতে পেরেছেন ওসি সাহেব, নাকি আমার স্কুলের মানটা এবার ডুবেই যাবে?
অনেক কিছু বের হয়েছে, আপনার চিন্তার কোনো কারণ নেই।
আমার কি মনে হয় জানেন, আশেপাশে কোনো গ্রামের বখাটেদের কাজ এটা।
ওটা যাদেরই কাজ হোক, কেউই রেহাই পাবে না। আপনি এখন যান, আপনার এটা নিয়ে এখন আর ভাবতে হবে না।
স্কুলে ক্লাস চলছে, আগের মতো অনেক বেশি ছাত্রী না আসলেও আস্তে আস্তে এখন অনেকেই আসতে শুরু করেছে। তন্নি আর মৌ এসেছে। তন্নি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। তার চিন্তার প্রধান কারণ হচ্ছে 13 তারিখ। সে মোটামুটি নিশ্চিত আরো একটা খুন হবে, আর এই স্কুলের কোনো মেয়েকেই মারা হবে। এটা নিয়ে ভাবতে কেমন যেন গা শিউরে উঠছে তন্নি। তন্নি চিন্তা করছে স্কুল ছুটির পর সব মেয়ের বাসায় নিরাপদে যাওয়াটা নিশ্চিত করা দরকার, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এত ছাত্রীকে লক্ষ্য রাখা কঠিন না, এক কথায় অসম্ভব। আচ্ছা, স্কুলে আসার সময় বড় মেয়েরাও গার্জেন নিয়ে আসলে কি এই সমস্যার সমাধান হতে পারে? নাকি স্কুলটা কিছুদিন বন্ধ থাকলেই ভালো? না, একদম কিছুই মেলাতে পারছে না তন্নি। অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছে সে, কোনো কিছুই এখন আর তার ভালো লাগছে না।
এই তন্নি, তোর মন খারাপ নাকি?
না তো, কেন
এরকম মন বড় হয়ে আসিস কেন? কিচ্ছু ভালো লাগতেছে না। 13 তারিখ তো ফেরায় আসছে, আমি নিশ্চিত এবারও একটা খারাপ কিছু ঘটবো। যতক্ষণ পর্যন্ত খুনিরে না ধরা যাইব ততক্ষণ কিচ্ছু সমাধান করা সম্ভব হইব না। হ, কিন্তু কি আর করা, কাল 13 তারিখ, আল্লাহ জানে কি হয়।
আমিও সেটাই ভাবতেছি। তবে যাই হোক, সাবধানে থাকিস, কারণ পুরা স্কুলে কারো কিছু না হইলেও আমাদের ক্লাসে কিন্তু এরকম হচ্ছে। তার মানে খুনির টার্গেট এবারও আমরা। যেখানেই যাবি সাবধানে যাবি।
আমি আর কই যাব, আজ বাসা যাওয়ার পর কাল আর স্কুলেই আসব না।
আমি অনেক ভাবছি, স্কুলে না আসা কখনো সমাধান হইতে পারে না।
সমাধান হোক বা না হোক, আমি বাবা কাল আইতাছি না।
কর যেটা তুই ভালো মনে করিস, আমি তো আসবই। কাল কি হয় সেটা দেখা আমার জন্য অত্যন্ত জরুরি। স্কুল ছুটি হয়ে গেল, সবাই যা যার মতো বাসায় যাচ্ছে। ছোটরা ঠিক বাসায় গেলেও বিশেষ করে 9-10 মেয়েগুলোর চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তনি বের হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল স্কুলের গেটের সামনে। সবাই ঠিক মতো যাচ্ছে, মৌ কিছুক্ষণ তন্নির সাথে থেকে সেও চলে গেল। কিন্তু বাড়িতে পৌঁছাবার আগে তার থামতে হলো।
মৌ, বাসায় যাচ্ছ?
জি স্যার।
অঙ্কের শীটটা পেয়েছ?
কোন শীট স্যার?
তুমি পাওনি? আজ তো সবাইকেই দিয়ে দিলাম।
কখন দিলেন স্যার? আমি তো ক্লাসে ছিলাম, কই আমি তো পেলাম না।
আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আসো আমি এখনই দিয়ে দিচ্ছি। তোমাকে দেখিনি তো তাই তোমাকে দেওয়া হয়নি।
আবার স্কুলে যাব স্যার, আমি কালকে এসে নেই।
আরে না না, কাল হলে তো দেরি হয়ে যাবে। তুমি বরং আমার সাথে আসো, আমি বাসায় আরো কিছু শীট রেখেছি, সেখান থেকে তোমাকে আরো কিছু দিয়ে দিচ্ছি।
এখন গেলে তো স্যার আমার বাসায় ফিরতে দেরি হয়ে যাবে।
আরে ধুর, দেরি হবে কেন, আসো তো।
আচ্ছা ঠিক আছে স্যার।
শুনছিলাম এতক্ষণ কুয়াশার দ্বিতীয় পাঠের কাহিনী, আজকে সিরিয়াল কিলারের দ্বিতীয় পাঠের কাহিনী। অনেকে অনেক কিছু লিখে পাঠিয়েছে, কিন্তু তার আগে আমি বলবো, আমরা দেখেছি একটা রসুলপুর নামে একটি ছোট জায়গা, সেটা গ্রাম মফস্বল মাঝামাঝি একটি জায়গা, সেখানে সেখানে এক বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে প্রথম থেকে আমরা দেখি যে তিনজন মেয়ে খুন হয়েছে এবং সেই গ্রামের পাশে স্কুলেরই আরো দুটো মেয়ে মৌ এবং তন্নি, যাদেরকে আমরা খুব বিশেষ দুটো ভূমিকায় দেখতে পাচ্ছি, সেই একই স্কুলের ছাত্রী এবং তাদের মধ্যে খুব আতঙ্ক কাজ করছে, পুরো গ্রামের মধ্যে আতঙ্ক কাজ করছে এবং খুনির কিন্তু খুন করবার একটা ধরন আমরা দেখে ফেলেছি, যে মেয়ে তিনটি খুন হয়েছে তাদেরকে খুন করবার আগে ধর্ষণ করা হয়েছে এবং প্রতিটি মেয়ের চুল কেটে নেওয়া হয়েছে এবং আমরা একটা বিভৎস কণ্ঠস্বর শুনতে পেয়েছি যে নাকি খুব আজে বাজে কথা বলছিল এবং সে বলছিল যে সামনে আরেকজন মারা যাবে এবং আমরা একটা পাগলও কিন্তু দেখেছি যে নাকি তন্নি এবং মৌ দুই বন্ধুর একজনকে অর্থাৎ মৌকে সরি তন্নিকে রাস্তায় আক্রমণ করতে এসেছিল এবং সেখানে ভাগ্যক্রমে তাদের হেড স্যার চলে আসেন মনিরুল ইসলাম এবং তিনি তাদেরকে বাঁচান এবং মনিরুল ইসলাম তার স্কুল থেকে তিনটি মেয়ে খুন হয়ে গেছে দেখে তার নিজের গরজে নিজের আগ্রহে সে থানায় গেছে, থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলেছে এবং খুনের আরেকটা বিশেষ বিশেষ ব্যাপার যেটা লক্ষ্য করেছে মৌ কিন্তু সেই গ্রামের বা সেই স্কুলের ছাত্রী মৌ সে ব্যাপারটা তাকে খুব ভাবাচ্ছে যে মানুষ বলছে পিশাচ খুন করেছে কিন্তু সে তলিয়ে দেখেছে যে তিনটি মেয়েকে একই জায়গায় পাওয়া গেছে সে বাঁশঝাড়ের পেছনে এবং একই তারিখে তিনটি মেয়েকে খুন করা হয়েছে, তিনজনেরই তিনজনকে ১৩ তারিখে খুন করা হয়েছে এবং আসছে ১৩ তারিখে তাই তারা ভীষণ রকমের ভীত যে কি হবে এবং তন্নির ধারণা আরো একটি মেয়ে খুন হতে পারে। তো দেখা যাক কি হয়, আমরা লাস্টে দেখেছি যে অঙ্কের শীট পরীক্ষার কারণে দেয়া হয়েছিল, তাদের হেড স্যার দিয়ে গেছিলেন এবং মৌকে পাওয়া যায়নি বলে তাকে দিতে পারেনি এবং হেড স্যার তাকে শীতটি দেবার জন্য তাকে তার সঙ্গে যেতে বলছে। আমরা দেখি এরপরে কি হয়, ছোট্ট একটা বিরতি নেবো, অর্থাৎ রাত ১টার পরে ফিরে এসে আমরা বাকি অংশ শুনবো, সঙ্গেই থাকবেন লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও এফএম 90.2, আপনার সাথে আছি আমি শর্মি। মাঝে মাঝে আমরা ছোট ছোট কিছু ভুল করে বসি যার জন্য বেশ বড় একটা মাশুল দিতে হয়। অনেক সময় সেগুলো যে ভুল সিদ্ধান্ত সেটাও আমরা বুঝতে পারি না। অনেক মানুষই কাল সাপের মতো হয়ে থাকে, যারা বাইরে এক কিন্তু ভেতরে একেবারে অন্যরকম, বাইরে মধুর মতো মিষ্টি আচরণ করলেও তাদের ভেতরটা থাকে বিষে পরিপূর্ণ। বুঝে হোক কিংবা না বুঝে মৌ একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিল, আর সেটা হচ্ছে তাদের হেড স্যার মনিরুল ইসলামের বাসায় একা একা যাওয়া।
স্যার গেট লাগাইতেছেন কেন স্যার?
আরে চোর এসে যাবে তো, বোঝো না, তোমার জন্য অঙ্কের শীটটা বের করতে তো সময় লাগবে, এর আগে চোর চলে আসলে ঝামেলা না?
এই বিকাল বেলা কিসের চলে আসবে স্যার?
শোনো, মাত্র তো বিকেল, তুমি তো থাকবে সারা রাত।
কি বলছেন স্যার এসব? আমি তো কিছু বুঝতে পারছি না, আমার অঙ্কের শীট লাগবে না স্যার, আমি চলে যাই স্যার, আমি স্যার বাসায় যাবো স্যার, আমি বাসায় যাবো।
লাগবে না বললেই তো হবে না, অবশ্যই লাগবে, তবে তার আগে এখন যেটা লাগবে তা হচ্ছে তোমার মুখ বন্ধ করতে হবে।
স্যার আপনি কি শুরু করলেন? আমি কিন্তু চিৎকার করবো।
তুই এখন মাইক দিয়ে চিৎকার করলেও কেউ আসবে না, আমার বাসার আশেপাশে আর কোনো বাসা দেখেছিস? হ্যাঁ, আজ তোকে আমি বোঝাবো, অঙ্ক বোঝাবো।
আমাকে ছেড়ে দেন স্যার, আমাকে ছেড়ে দেন, আমার হাত বাঁধতেছেন কেন? ছাড়েন, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও।
দেখলে ভালোই লাগে না, দেখি 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 তো রক্ত নীল নাকি লাল?
আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন।
না 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 না, সেটা তো ছাড়া যাবে না। আজ তোর সাথে আমার কি কি হবে তুই জানিস না? না অবশ্য অবশ্য তোর জানা উচিত, তোকে আমি এক মাস ধরে ভালো করছি। এমনি এমনি, হ্যাঁ এমনি এমনি না, আমি এমনি এমনি কিচ্ছু করা মানুষটা। আমার এখানে একবার যে আসে সে কি আর বাসায় যায় না? একেবারে কবরে যায়। তুইও কবরে যাবে। কই তোর বান্ধবী কই? গোয়েন্দাগিরি করে কই? পারলো আমার বাইর করতে? পাঁচটা স্কুলের পনেরোটা মায়ের আমি খাইছি। আমি আমি পিশাচ।
আচ্ছা বেশি রক্ত পড়তেছে, দাঁড়া আয় তো রক্ত মুছে দি। কিছু করিস নেই কিন্তু এখন করবি, যত বড় হবি তত করবি।
তোদের যদি এখন খতম করা না যায় তোরা দুনিয়ায় শুধু খারাপ কাজ করবি। আর বলছিস কিছু করিস নি?
কিছু তো আমার মনে করেনি,
যখন খদ্দের আসতো আমাকে চোর করে বের করে দরজা লাগাই দিত।
একদিন দুদিন
তিন দিন তারপর একদিন আমি বড় হলাম আর সব শেষ। তোরা সব মানুষ খারাপ, এত খারাপ। আমি 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 সব ভাইকে মেরে ফেলবো।
বিশ্বাস করুন স্যার, আমি 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 ভালো মেয়ে। প্লিজ স্যার আমাদের বাসায়
যাই। বাসে তো যাবি, কত ভালো মেয়ে।
অবশ্যই বাসায় যাবি, তবে আজ না।
তুই যাবি কাল?
আজ রাত তিনটায় তোর লাশ পাশার ফিরে আসবো। কাল তোর লাশ আরাম করে তোর বাসায় চলে যাবে।
আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। আমাদের ছেলেরা দেখ প্লিজ স্যার, আমার খুব কষ্ট হচ্ছে স্যার, ছেড়ে দিন স্যার।
ওতে ওই আমার দোষ না রে, ওই অক্ষরটার দোষ। ওই মতে তোর নাম না হলে তোকে মারতাম না। আমি অক্ষর বুঝে শয়তান মারি। তোরা সব অক্ষরের মানুষই শয়তান। আমার কাছে ক্ষমা চাইবি না, শয়তানের ক্ষমা করতে নাই। কষ্ট কর এখন ওই হাতে দে 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 দেখি, ওই হাতে রক্ত লাল না সবুজ। ইস ইস, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে না? ঢং একদম ঢং করবি না। কষ্ট কি জানিস? জানিস জানিস, এই এই শোন জানিস, আমি আমি কিভাবে কষ্ট করে মাস্টার হয়েছি। আর এখন তো মাস্টার না, হেড মাস্টার। হেড মাস্টার রে কেউ খুন হিসেবে সন্দেহ করে না। আয় আয় দেখি তোর ভেতরটা কেমন। বল, ও ও ও তোর তো হাত বাঁধা। আচ্ছা
না না
আমি খুলে দেখছি। রাখলে বুঝবি, আর মরার আগে অনেক কিছু বুঝবি। এখন আমাকে দেখতে দে, মন ভরে দেখতে দে। বাবা তোর চুলো দেখছি বড়, না তোর মাথা থেকে কিছু চুল কেটে রাখি। দেখ 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 আমার ট্রাঙ্ক ভর্তি কত চুল, দেখ দেখ তোর আমার নাম লেখা আছে চুলের পাশে। দাদা তোর নাম, দাদা তোর রক্ত দিয়ে লিখে দিচ্ছি। রোগীর নাম
রাত আটটা বাজে। চিন্তায় অস্থির হয়ে ময়ের মা চলে আসলো তন্নির বাসায়। মেয়ে স্কুল থেকে ফিরতে কখনো তো এত দেরি করে না। মৌ বাসায় যায়নি শুনে অবাক হয়ে গেল তন্নি। স্কুল ছুটির পরপরই তো মৌ বাসার জন্য রওনা হয়েছে। মৌয়ের মা যথেষ্ট আধুনিক, মৌকে পাওয়া যাচ্ছে না তারা ভেবে নেবে পিশাচ মৌকে নিয়ে উধাও হয়ে গেছে, এমনটা কোনো দিনও সে বিশ্বাস করবে না। তিনি অতি দ্রুত থানায় খবর জানিয়ে দিলেন। থানার ওসি সাহেবও এই কেস নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, তাই দেরি না করে পুরো মফস্বল শহরে পুলিশ ছড়িয়ে দিলেন। তিনি নিজেও চলে আসলেন তন্নির বাসায়, কারণ এখানে মৌয়ের মাও এসেছে।
মানে তন্নি তুমি বলতে চাচ্ছ ছুটির পরপরই মৌ বাসার জন্য রওনা করেছে?
হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম আর ও বললো কাল ও আর স্কুল আসবে না।
আচ্ছা আপনি কি আপনার আত্মীয়দের বাসায় কথা বলেছেন?
হ্যাঁ, কোথাও তো যায়নি আর কোথাও যাবার কথাও তো না। মৌ আমাদের কোনো আত্মীয় স্বজনের বাড়ি তেমন একটা যায় না।
আমি পুলিশকে কাজে লাগাচ্ছি, আপনারাও নিজেদের মতো করে খুঁজতে থাকুন।
রাত দশটা, অনেক জায়গায় খোঁজা হলো। আজ পুরো গ্রামবাসী যেন এক হয়ে গেছে, সবাই খুঁজছে, ওসি সাহেবও খুঁজছে, কিন্তু কোথাও মৌকে পাওয়া যাচ্ছে না। উনি হঠাৎ করে খেয়াল করলেন এত মানুষ মৌকে খুঁজছে, কিন্তু কোথাও তিনি হেড স্যার মনিরুল ইসলামকে দেখতে পেলেন না। হেড স্যারের ব্যাপারে তার কিছুটা সন্দেহ আগে থেকেই ছিল, আর এখন হেড স্যারকে দেখতে না পেয়ে তিনি সিদ্ধান্ত নিলেন হেড স্যারের বাসায় যাবে। হেড স্যারের বাসাটি একটু ভেতরের দিকে, আশেপাশে তেমন বাড়ি নেই। উনি চারজন পুলিশ নিয়ে হেড স্যারের বাসায় গেলেন। দরজা নক করতেই হেড স্যারের গলা ভেসে আসলো,
মাস্টার সাহেব দরজা খুলুন। কে? মাস্টার সাহেব আমি 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 ওসি, দরজাটা একটু খুলুন।
ও
ওসি সাহেব আমি তো একটু অসুস্থ, দরজাটা তো খোলা যাবে না।
দরজা খোলা যাবে না মানে?
মানে আপনি কাল আসুন, কাল কথা হবে। দরজা দ্রুত খুলুন, নয়তো আমরা দরজা ভেঙে ফেলবো।
কি এটা ওই মেয়েটা না যাকে পাওয়া যাচ্ছে না?
এই খবরদার, ওসির বাচ্চা, বউয়ের গায়ে হাত দিবি না, বউকে আমি খাবো। অফিসার ওই স্টুপিডটাকে অ্যারেস্ট করো।
এই এই আমার সামনে একটা খবর আছে,
মেয়েটার অবস্থা তো খুবই খারাপ, একটা কাপড় দিয়ে ঢেকে হাসপাতালে নেবার ব্যবস্থা করো।
আর এই হেড স্যারকে থানায় নিয়ে যাও দ্রুত, আমি দেখছি ব্যাপারটা।
এই আমাকে থানায় নিয়ে
তাড়াতাড়ি,
ওকে উঠাও গাড়িতে।
পারবি না?
তাড়াতাড়ি
আমাকে থানায় নিয়ে আসতে পারবি না?
দাও তুমি ওকে, ধরো
ধরো আমাকে।
Thank you.
মৌকে হাসপাতালে নিয়ে হলো। সময় মতো ওসি সাহেব ঠিক জায়গায় না পৌঁছালে হয়তো মৌকে আজীবনের মতোই হারাতে হতো। মৌকে দীর্ঘদিন চিকিৎসার উপরে থাকতে হবে। মানসিক এবং শারীরিকভাবে খুব খারাপ অবস্থায় থাকলো মৌ। আর এদিকে ওসি সাহেব হেডস্যার মনিরুল ইসলামের পুরো জীবন বৃত্তান্ত জেনে নিল। সবকিছু মিলিয়ে জানতে পারল এই তথাকথিত হেডস্যার একজন সিরিয়াল কিলার। এর আগেও সে অনেক খুন করেছে। এই ব্যাপারে ডাক্তারের সাথেও কথা বললেন তিনি। ডাক্তার জানালেন,
হ্যাঁ ডাক্তার সাহেব, তারপর উনি আসলে ছোটবেলার কিছু ঘটনার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, আর মেয়েদের কিছু খারাপ ব্যাপারও তার মাথায় ঢুকছে, বুঝছেন?
কি রকম খারাপ ব্যাপার?
আপনি তো ওনার সবকিছু নিয়ে ঘাটাঘাটি করছেন, তাই না? আপনি নিশ্চয়ই জানেন যে উনি বড় হয়েছে পতিতালয়ে। একদম ছোটবেলা থেকে এই পতিতালয়ের পতিতাদের সাথে এই তাদের যেসব নোংরামি এইসব দেখে ওনার মাথায় এই ব্যাপারগুলোই একদম ফিক্স হয়ে গেছে আর কি। হ্যাঁ, আর সেই কারণেই এই ওই মেয়েগুলো তো অনেক খারাপ ছিল, আর সে তার ফলে এই মেয়েদের প্রতি তার একটা ঘৃণা জন্মায়, আর এইভাবেই দেখা গেল যে এই ঘৃণা থেকেই সে তার মাকে খুন করে ফেলে, আমার তাই মনে হয়। আর তারপর আস্তে আস্তে একসময় উনি কষ্ট করে হলেও শিক্ষকতা শুরু করছেন, আর টার্গেট করেন ওনার একটু উত্তি বয়সী কিশোরী ছাত্রীদের।
ও মাই গড, যাই হোক, আমি এতদিন বুঝতেই পারিনি উনি এরকম মানসিকভাবে সিক। উফ, আর এতটা ভয়ঙ্কর মানুষ!
আসলে এরকম কিছু মানসিক ভারসাম্যহীন মানুষ আমাদের চারপাশে সবসময় থাকে, যাদের অস্বাভাবিকতা আমাদের চোখেই পড়েন একদম। সাধারণ মানুষের মতোই তারা চলাফেরা করে, কিন্তু আসলে তারা একেবারেই এই মানসিক ভারসাম্যহীন।
যাই হোক, এখন যেহেতু ওনাকে ধরা গিয়েছে, আশা করি আপাতত মেয়েরা নির্ভয়েই স্কুলে যেতে পারবে, কি বলেন?
জি, আমারও তাই মনে হয়। যাই হোক, এই ভালো থাকবেন ওসি সাহেব, আমার এখন একটা পেশেন্ট দেখতে হবে, আমি যাই।
ওকে, আপনিও ভালো থাকবেন।
আসলে আমাদের চারপাশের দুনিয়া বড়ই অদ্ভুত। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ বসবাস করে যাদের দেখে কখনোই বোঝা যাবে না যে আসলে তারা কতটা ভয়ঙ্কর। ভালো খারাপ মিলিয়ে এই দুনিয়াতে কত রকম মানসিকতার মানুষই থাকে। সত্যি প্রতিটি মানুষই এক একটা রহস্যের বাক্স, যে রহস্যের বাক্সের চাবি লুকিয়ে থাকে এই ভালো মন্দ মানুষগুলোর মাঝে, যা খুঁজে নিতে হয়। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। আজকে কাহিনীর নাম ছিল সিরিয়াল কিলার। আর এটা নাট্যরূপ দিয়েছেন মশিউর রহমান শান্ত, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তার আগে জানিয়ে দিচ্ছি, অভিনয়াংশ পরিচালনা করছেন শেখ সাবিত শাড়ি এবং সামনে ছিলেন খালিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তন্নির চরিত্রে অভিনয় করছে মৌ, মৌয়ের চরিত্রে অভিনয় করছে নীলাঞ্জনা, মনিরুল ইসলাম অর্থাৎ হেড স্যার অথবা খুনির চরিত্রে অভিনয় করছেন প্রত্যয়, ওসি সাহেব সেজেছেন খালিদ, মোয়ের মা চরিত্রে অভিনয় করেছেন শেগুফতা বিচারি, ডাক্তার হয়েছেন শাকিল, অফিসার শান্ত এবং পাগল এবং স্বপ্নের নিশা চরিত্রে অভিনয় করেছেন লোবান। এবং পুরো কুয়াশা টিমকে অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে প্রত্যেককে একটা এক্সট্রা থ্যাংকস এত চমৎকার অভিনয় করার জন্য সিরিয়াল কিলারের চরিত্রে। সবাইকে ধন্যবাদ ফর দেয়ার গুড এফার্ট। আর এই মুহূর্তে অনেক বন্ধুরা আছেন যারা এতক্ষণ রাত জেগে আমার সঙ্গে কুয়াশায় ছিলেন। এই মুহূর্তে যার এসএমএস টা আমি পড়ছি সেটা হচ্ছে আনসেলি, লিখে পাঠিয়েছেন, মাই ডিয়ার ডু নট রাইট সাচ এ ফিউরিয়াস স্টোরি, আই এম অ্যাফ্রেড। আর আসলে কুয়াশায় সব রকমের গল্প থাকে, এখন ভয় লাগলে তো কিছু করার নেই, এটাই বাস্তবতা, এরকম কাহিনী অনেক হয়। এর মধ্যে যতটা বিভৎসতা ছিল আমি চেষ্টা করেছি যতটা কম বোঝানো যায়, কিন্তু তারপরেও কিছুটা না শোনালেই না। প্রমিলা চিটাগং থেকে লিখেছে, আজকের স্টোরিটা খুব সুন্দর ছিল, খুব ভালো লাগলো শুনে। আর রাজ্জাক লিখেছেন, আপু আমি অনেক আগে এসএমএস করেছিলাম হেডমাস্টার আসল কিলার, অনেকেই লিখেছেন, অনেকেই প্রেডিক্ট করেছেন। পুতুল লিখেছে টঙ্গী থেকে, হাই আপু তুমি কেমন আছো, আজকে অসম হয়েছে, আমার মনে হয় স্কুলের হেডমাস্টারই খুন করেছে। আপু গাজীপুর কোথায় তোমার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি কালীগঞ্জে। পুষ্পিতা লিখেছে, আপু কুয়াশা শুনছি সেই শুরু থেকে, প্রতিটি পর্ব শুনি আর অবাক হই,
আর শিউরে ওঠার মতো গল্প বলছো, আর আজ আবার প্রুফ করেছো ইউ আর বেস্ট, লাভ ইউ অ্যান্ড কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ পুষ্পিতা। আর এটা লিখেছে, এটা কে লিখেছে, অনি শাহজানপুর থেকে লিখেছে, আপু হাউ ইউ, আই উড লাইক টু থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য মেম্বার্স অফ কুয়াশা টিম ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং। অবশ্যই তাদের জন্য বিশাল একটা বড় ধন্যবাদ প্রাপ্য। আর এটা কেলে যায় কারণদ্বীপ চিটাগং মাসুম, এটা কি জায়গা না কারণদ্বীপ না কি আমি বুঝতে পারলাম না, সরি। তিনিও লিখেছেন যে আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম যে হেডমাস্টারই খুন করছে। ওকে, জসিম লিখেছে মিরপুর থেকে, ন্যাশনাল বাংলা হাই স্কুল ক্লাস টেন, লিখেছে আপু তুমি আমার এস এম এস পড়ো সেজন্য থ্যাংকস, আমার বন্ধু সানিকে হাই বলে দাও, কুয়াশার সব স্টোরি অসম হয়। আচ্ছা প্রিয় লিখেছে চিটাগং থেকে, সঠিক অ্যান্সার আমি আগে লাইক পাঠিয়েছি, লিখে পাঠিয়েছি, সরি তুমি লিখেছো LIKE, আমি লাইক পড়েছি সেটা, নতুন টিচারকে খুন করেছে, অনেকেই লিখে পাঠিয়েছে, আগে পরের কোনো বিষয় না, অসম স্টোরি, ভালো লেগেছে, ধন্যবাদ তোমাকেও। আর তাসনিয়া লিখেছে চিটাগং থেকে, আপু কাহিনীটা শুনে ব্যাড ফিল হচ্ছে, মানুষ কতটা খারাপ হয়। আর রাকিব লিখেছে চিটাগং থেকে গল্পটা তার, আচ্ছা শর্মিন আপু রাতের এই নিরাবতায় প্রস্তুতি নেই ঘুমে, ঠিক তখনই শুনি তোমা ভয় রহস্য, আর ভয় আর রহস্য তলিয়ে যায়, তারপর ঘুমানোর প্রস্তুতি। একটু অগোছালো বুঝতে পারলাম না বাকিটা কি লিখেছে, পুরোটি আসি। ফাইসাল চিটাগং থেকে, 13 কিন্তু আমার বার্থডে, হু হু হা হা একটা হাসি দিয়েছে। আচ্ছা আপনি আমি দুর্লভ, আজকে স্টোরিটা খুবই নাইস। তন্ময় লিখেছে সন্দীপ থেকে, ছিছে এটা মানুষ নামে পশু, মোমের জন্য কষ্ট হচ্ছে। তানভীর লিখেছে লাকসাম থেকে, আমি আমার ভাই ফয়সাল রফসান অ্যান্ড আমাদের বেস্ট ফ্রেন্ড তানভীর কুয়াশা শুনছি, অনেক ধন্যবাদ তোমাদেরকে। নয়ন মিরপুর থেকে লিখেছে, বিপিকে বলবে যে বিপির হাজির বিরিয়ানি খেয়েছি, আচ্ছা বলবো শনিবার দিন। আর আসসালামু আলাইকুম শর্মিন আপু কেমন আছো, আপু একটা কোয়েশ্চেন, আচ্ছা আচ্ছা অনেক কিছু লিখেছে যে আমি অভিনয় করি না কেন, আমি অভিনয় করি না, কুয়াশাতে অভিনয় করবার আমার কোনো সুযোগ নেই, যদি কখনো কুয়াশার যে পার্টিসিপেন্ট বা যারা অভিনয় করে চরিত্রে যদি দেখা যায় সংকট দেখা যায়, উপায় না পেয়ে তখন আমার অভিনয় করতে হবে সেই ক্ষেত্রে। আর অভিনয় করাটা আসলে আমার শখের জায়গা না, বা আমি আসলে কি অভিনয় করতে সেটা নিয়ে কখনো ভাবিনি, আমি কথা বলতেই ভালোবাসি এবং সেটা রেডিওতেই, আমার অভিনয়ের প্রতি কোনো কখনো কোনো দুর্বলতা কখনোই ছিল না, হবেও না, হয়তো কুয়াশায় কখনো বা অন্য কোনো এবিসিতে যদি কখনো কোনো নাটক তৈরি হয় সেখানে হয়তো অভিনয় করতে পারি, সেটা এখনো বলতে পারছি না। স্বরূপ লিখেছে, শর্মিন আপনি হেডমাস্টারের অ্যাক্টিংটা অনেক জোস, আপনি অ্যাক্টরকে ছিল অ্যাক্টর ছিল প্রত্যয়। রিয়াজ লিখেছে, বাড়ি থেকে অনেকটা মার্ডার টু ছবির কাহিনীর মতন, আসলে সিরিয়াল কিলারদের কাহিনী সব অনেকটা মিলে যায়, একই রকম অজস্র আছে এরকম। তোমরা যদি সিরিয়াল কিলার নিয়ে কোনো ছবি দেখতে চাও, ফ্রম হেল বলে একটা ছবি আছে, জ্যাক দ্য রিপার ছিল সবথেকে পৃথিবীর সবথেকে বড় মানে দাম করা সিরিয়াল কিলার, যে যাকে নাকি বহু বছর তাকে, এটা 19th century ঘটনা, 19th century ঘটনা, সেই সময় এটা ব্রিটেনের লন্ডনের ঘটনা ছিল, সেখানে জ্যাক দ্য রিপার নামে একজন খুন করতো, বিভিন্ন নারীকে খুন করেছে, মহিলাকে খুন করেছে, কিন্তু তাকে ধরা যায়নি। কিছুদিন আগে একটা এক জায়গায় পড়ছিলাম, অবশেষে ট্রেস করা গেছে যে সে কে ছিল, এতদিন সেই রহস্য উদ্ঘাটিত হয়েছে, আদৌ কতটা সত্য সেটা জানা যায়নি, তবে এখন মানুষ জানতে পেরেছে জ্যাক দ্য রিপার কে ছিল, কিন্তু সেটা অনুমান বা যে করেই হোক বের করা হয়েছে, কিন্তু সেটা তো একটা DNA টেস্টও করা হয়েছিল, তো সেটা একটা অন্য গল্প। তবে বহু বছর আগের ঘটে যাওয়া এই ঘটনা এখনো মানুষের মনে আলোড়ন তোলে। ফ্রম হেল বলে একটা ছবি আছে জনি দেবের, জ্যাক দ্য রিপারকে নিয়ে, যদি সময় হয় প্লিজ দেখে নেবেন। সোহেল রানা কেরানীগঞ্জ থেকে লিখেছে, আপু কুয়াশার রাতে কুয়াশা শুনছি, অনেক ভালো লাগছে, আমি আশিক ইয়াসিন রায়হান অন্ত সবাইকে নিয়ে শুনছি, অনেক ধন্যবাদ তোমাকে এবং তোমার বন্ধুদেরকে। আরিয়ান লিখেছে, আরিয়ান আবি লিখেছে ঢাকা লালবাগ থেকে, হাই শর্মিন আপু হাউ আর ইউ, আই এম ফাইন আবি, লিখেছে আই ডোন্ট ওয়ান্ট টু মিস কুয়াশা বিকজ আই লাভ কুয়াশা, আজকের স্টোরিটা অনেক রহস্যময়, থ্যাংক ইউ। লিলি লিখেছে চিটাগং থেকে, এইবার মোয়ের নাম্বার এবং আমার মনে হয় হেডসারই এই কাজ করছে, এটা বেশ আগে পাঠানো হয়েছিল। সাহিত্য ফ্রম সন্দীপ লিখেছে, কুয়াশা স্টোরি ইজ ভেরি অসম, থ্যাংকস কুয়াশা টিমকে।
মোস্ট ওয়েলকাম। এলাই লিখেছে চিটাগং থেকে, কুয়াশাকে আমরা সামাজিক সামাজিক হিসেবে শুনি, কিন্তু আজকেরটা আমি কিছু বুঝতে পারছি না। এলাই আপনি একটু গুছিয়ে লিখেন আরেকবার, আপনি লেখাটা মানে পরিচ্ছন্ন না মানে কি মানে পড়ার জন্য খুবই দুর্বোধ্য। বইয়ের পোকা আমি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দুটি কোনো মিল নাই কেন? আচ্ছা এটা অন্য একটা আয়োজন সম্পর্কে লিখেছি, এটা আমি বলতে পারবো না। সৌরভ লিখেছে, শারমিন আপি তোমার মনে হয় কিলাটা, আমার মনে হয় কিলাটা হেডমাস্টার একদম ঠিক বলেছিলে, গল্পটা শুনে খুব ভালো লাগছে এবং খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কিন্তু নাম নেই। আচ্ছা আমার নাম মৌ অ্যান্ড আমার বড় বোনের নাম তন্নি, এই স্টোরিটা শুনে তো অনেক ভয় পেয়ে গেলাম, বাট বাই দ্য ওয়ে সুপার ডুপার স্টোরি অ্যান্ড লাভ ইউ আপি, থ্যাংক ইউ সো মাচ। তানিশা মুরাদপুর থেকে, হেড সারি খুনি, রাইট। আরিফ হোসেন ফ্রম কারওয়ান বাজার লিখেছে, রিটার্নিং ফ্রম লং পিরিয়ড বাদ সালাম আপু, আমি শিওর এটা হেডমাস্টারের কাজ, সে খুব চালাকি করে মেয়েদের পটিয়ে এই কাজ করে, রাইট। কোহিনুর পরিদাস রোড থেকে লিখেছে, শ্যামিন আপু কেমন আছো, কিলার হলো, আচ্ছা সেও কিলার কথা হেডমাস্টারের কথা লিখেছে, আমি ভালো আছি। আর কুয়াশা এটাকে লিখেছে, কষ্ট শ্যামিন গাজীপুর হেডমাস্টার খুনি। মোহাম্মদ নোমান ফ্রম আলী কাদম, আচ্ছা শ্যামিন আপু আমি শিওর কিলারটা 9 to 9 9 to 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9
আচ্ছা, তুমি আগেও লিখেছিলে, এটা বোধহয় আমি পড়েছি আরেকবার। ফেনি থেকে লিখেছি HM করিম, হেড সারি খুনি, খুন না হলে বিভিন্ন জায়গায় এই সমস্ত ধর্ষণ করে বেড়াচ্ছে। আর রাকিব লিখেছে কক্সবাজার থেকে, শামিন আপু আমি কোনোদিন SMS করি না, আজ করলাম, আমার মনে হয় হেডমাস্টার খুন করেছে। সুখের লিখেছে আমার মনে হয় সেও হেডমাস্টারের কথা লিখেছে। নাজমা লিখেছে মহেশখালী থেকে, আমি শিওর হেড স্যার মনিরুল ইসলাম মেয়েদেরকে খুন করছে, 100% শিওর। সে কানিস গুলশান নিকেতন থেকে লিখেছে আমার মনে হয় হেড স্যারই খুন করছে, প্রত্যেকে এক কথা লিখেছে। ইমরান হোসেন খান লিখেছে আপু হাওয়া ইউ, অনেকদিন পরে SMS করলাম, আসলে কুয়াশা না শুনলে পেটের ভাত হজম হয় না, তাই মিস করি না। আচ্ছা, সেও কিলারকে সেটা লিখেছে। নাজমা লিখেছে মহেশখালী থেকে, আমি শিওর হেড স্যার মনিরুল ইসলাম। আবদুল্লাহ ধালপুর, শারমিন আপু আমার মনে হয় খুনগুলা করেছে স্কুলের হেডমাস্টার। মোহাম্মদ আরিফ পাগলা থেকে, হাই শারমিন আপু, আজ কুয়াশা খুবই রহস্যজনক, কুয়াশার রক্স। গোপাল সন্দীপ থেকে, আপু কুয়াশা ভীষণ রহস্যজনক। পরম লিখেছে আপু আমি তোমার নিউ ফ্রেন্ড, আপু এটাই হেডমাস্টার করেছে। আচ্ছা, মামুন লিখেছে দামপাড়া পুলিশ লাইন থেকে, সেও একই কথা লিখেছে। মৌসুমী শাখারি বাজার থেকে লিখেছে, আয় শামিন আপু হাওয়া ইউ, আমি আমার বোন বিথি একসাথে কুয়াশা শুনছি, আমার মনে হয় হেডসারি খুনি। হাবিবুল্লাহ মচবাড়িয়া থেকে লিখেছে একই কথা। চিটাগং এর থেকে শরীফ সৌরভ লিখেছে একই কথা। আর রাফেজ লিখেছে চিটাগং থেকে, আপনি যেভাবে হেডমাস্টারটাকে টার্গেট করেছেন তাতে মনে হচ্ছে খুনি মাস্টার না অন্য কেউ, তবে কাহিনী অনুসারে খুনি হেডমাস্টারই হওয়ার কথা। এটা খুব চমৎকার একটা এসএমএস ছিল, অনেক ধন্যবাদ রাফিজ। শিবাজি লিখেছে ঢাকা থেকে, আপনি মাস্টার মশাই আসল খুনি, ড্রাকুলার মতো গল্প শুনতে চাই, আমার এক্সাম দোয়া করবে। নিশ্চয়ই সামনে সেরকম অন্য আরো আমাদের অনেক বিখ্যাত ক্লাসিক নিয়ে, রহস্যের ক্লাসিক বা ভয়ের ক্লাসিক গুলো নিয়ে আমাদের কাজ করবার ইচ্ছা আছে। অপেক্ষা করতে হবে, নিয়মিত কুয়াশা শুনতে হবে, কারণ কখন কি হবে সেটা কিন্তু আমরা আগে ভাগে জানিয়ে দেবো না। আর সাহিল লিখেছে খুলনা থেকে, আপু আমাকে ব্যাপারগুলো কনফিউজ করছে। আচ্ছা, এটা বেশ আগে এসেছে। জিহাদ লিখেছে কেরানীগঞ্জ থেকে, আমি শিওর এটা হেড স্যারের কাজ, অনেকে আবার কনফিউজ হয়েছে সেরকমও আছে। নজরুল ইসলাম লিখেছেন আপনি কেরানীগঞ্জ থেকে, তিনি লিখেছেন, লিখেছে আপু আমার মনে হয় এক্স্যাক্টলি হেডমাস্টারের কথা। আর ইমরান লিখেছে একই কথা। নাদিরা মিরপুর থেকে লিখেছে আপু আমি কুয়াশা নিয়মিত শুনি, আপু সিরিয়াল কিলার কি বলবা, সিরিয়াল কিলার হচ্ছে।
সিরিয়ালই খুন করে যায় একের পর এক। যেরকম আজকে কাহিনীটা শুনে নিশ্চিত বুঝতে পেরেছে সিরিয়াল কিলারের কতগুলো বৈশিষ্ট্য থাকে, তারা একই রকম ভাবে কাজগুলো করে যায়, মানে খুনগুলো একই পদ্ধতিতে করে। এটা তো মানসিক বিকারগ্রস্ত লোক যারা বা মানুষ যারা এইভাবে খুনগুলি করে। দেখা যাচ্ছে মেয়ে খুন করছে বা শিশু খুন করছে বা একই রকম ধরনের মানুষকে, মানে একই ধরনের মানুষ মারছে বা একটা টাইপ থাকে তাদের খুন করবার, যেরকম এখানে ছিল মনিরুল ইসলাম চুল কেটে নিয়ে যাচ্ছে। আরো বিভৎস ঘটনা অনেক সময় অনেক কিছু থাকে এবং একই জায়গায় ফেলে রেখে যায়, একইভাবে তারা খুন করে এবং একইভাবে খুন করতেই থাকে, করতেই থাকে, তাদের খুনের পিপাসা যেন মেটেই না, তাদের কি বলে সিরিয়াল কিলার। আপু আমার মনে হয় কি লিখেছো বুঝি নাই, আরে ভেদ লিখেছে হেডমাস্টার ইজ দ্য কিলার আই গেস। আচ্ছা সুজল লিখেছে দামপাড়া চিটাগাং থেকে, মেইন গিলটি হলো হেডমাস্টার আই থিংক, আই এম শিওর। থ্যাংকস ফর দ্য নাইস স্টোরি শামিন আপু এন্ড এবিসি রেডিও, এস এম এসটা পড়বেন কিন্তু প্লিজ, পড়ে দিলাম। আর বাবু লিখেছে কুড়িল বিশ্ব রোড থেকে, হাই শামিন আপু, হেডমাস্টারের কথাই লিখেছেন। ফাইসাল লিখেছে আপু 13 কিন্তু আমার বার্থডে, এটা আরো একবার লিখেছে কিন্তু। আজকে এই পর্যন্ত থাক, আবারও কথা হবে, আমার সঙ্গে আবার কথা হচ্ছে, গান হচ্ছে, মজা হচ্ছে। আগামীকাল রাত 9টা থেকে 11টা পর্যন্ত তারা রাম পাবে, প্লিজ সঙ্গেই থাকবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই গুড নাইট। This track was downloaded from FusionBD.com.